exclusively on FusionBD.com.
Kuasha.
ABC Radio 89.2 FM সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন। আর শুরু হয়ে গেছে কুয়াশা। শুরুতেই রয়েছে কুয়াশা এক্সফাইলসের সত্য ঘটনা, তারপরে রয়েছে কুয়াশার মূল কাহিনী। আজকে কুয়াশা এক্সফাইলসের যে ঘটনাটি শুনবেন তার নাম হচ্ছে দ্য মার্ডার অফ কোডি বাউলস। আসুন তাহলে শুনি দ্য মার্ডার অফ কোডি বাউলসের সত্যি ঘটনা, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। 2008 সালের 19 অক্টোবর যুক্তরাষ্ট্রের একটি শহর ভার্জিনিয়াতে অন্য সব দিনের মতো খুব সাধারণ একটা দিন। ভার্জিনিয়া স্টেট পুলিশের সিনিয়র অফিসার কার্লটন জনসন আর স্পেশাল টাস্ক ফোর্সের লিউটেন্যান্ট হাওয়ার্ড পোর্টার, তারা দুজন খুব ভালো বন্ধু। একই অফিসে তারা দুজন পাশাপাশি ডিপার্টমেন্টে কাজ করত। বুদ্ধিমত্তা তারা দুজনে ছিল খুব চতুর, তাই যে কোনো কেস দুজন মিলে দক্ষতার সাথে সমাধান করত। সেদিন সকালে হাতে তেমন কাজ না থাকায় লিউটেন্যান্ট হাওয়ার্ড পোর্টার পুলিশ স্টেশনে থাকা সাধারণ ডায়েরি ঘেঁটে দেখা শুরু করে। ঠিক তখনই আগের দিনে ফাইল করে রাখা একটা কেসের দিকে নজর পড়ে তার। আগের দিন অর্থাৎ 18 অক্টোবর 54 বছর বয়সী কোডি বাউসের নিখোঁজ হওয়ার রিপোর্ট আসে পুলিশ স্টেশনে। আর এই রিপোর্টটি করে তারই ছোট ছেলে লি বাউলস। কর্পোরাল জশকে ভার্জিনিয়ার মিনারেল শহরে তার বাসায় পাঠানো হয় তদন্ত করার জন্য। কোডি বাউলসের বাসায় গিয়ে দরজায় কড়া নাড়ার পর একজন 55 থেকে 60 বছর বয়সী মহিলা দরজা খুলে দেয়। কোডি বাউলসের প্রেমিকা সে, যার নাম অ্যালিসা শিভার্স। জশ তাকে সাধারণভাবে জিজ্ঞেস করে কোডি বাউলস বাসায় আছে কিনা। অ্যালিসা উত্তর দেয় সে বাসায় নেই, সে বেশ কিছুদিন আগেই একটি মোটরসাইকেল গ্যাংয়ের সাথে মন্টানা গিয়েছে। কতদিন থাকবে বা কবে আসবে সেটা কাউকে বলেনি। সেখানে যাওয়ার পর কাউকে কোনো কিছু জানায়ও নি। তারপর তাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন জশ জানায় যে পুলিশ স্টেশনে কোডি বাউলসের নিখোঁজ হবার একটি রিপোর্ট এসেছে তার ছেলের কাছ থেকে। তখন অ্যালিসা তাকে বলে ছেলেদের সাথে তাদের দুজনের কেউই কথা বলে না প্রায় 2 বছর ধরে। সব শুনে সে ফিরে এলে যেন তাকে পুলিশ স্টেশনে দেখা করতে বলে। এটা বলে জশ সেখান থেকে চলে এসে এই কেসটির ফাইলের উপর সাসপিশিয়াস লিখে রেখে দেয়। আর এই ফাইলটি খুঁজে পায় লিউটেন্যান্ট হাওয়ার্ড পোর্টার। পুরোটা পড়ে তার কাছে কেমন যেন মনে হয় এটা অন্য সাধারণ নিখোঁজ রিপোর্টের মতো না, কিছু একটা আছে এর মধ্যে, কেমন যেন একটা রহস্যের মতো। সে নিজেই কেসের তদন্ত করবে বলে ঠিক করে। 2 দিন পর 21 অক্টোবর লিউটেন্যান্ট হাওয়ার্ড কোডি বাউলসের দুই ছেলে লি বাউলস আর ডেভিড বাউলসকে পুলিশ স্টেশনে ডেকে আনে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন হাওয়ার্ড তাদের জিজ্ঞেস করে তাদের বাবা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে। ছোট ছেলে লি জানায় মোটরসাইকেল ক্লাব প্রতি বছরই একটা দীর্ঘ র্যালির আয়োজন করে। অনেক আগে থেকে তার বাবার এগুলোতে প্রচন্ড আকর্ষণ ছিল, কিন্তু বেশ কয়েক বছর আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়। এরপর থেকে তার মোটরসাইকেল চালানো নিষেধ। তার মোটরসাইকেল ক্লাবের সাথে মন্টানাতে চলে যাওয়া তো দূরের কথা, এখন এই বয়সে তার মোটরসাইকেল চালানোরই কথা না। আর সে গেলেও মোটেও তার ছেলেদের কিছু না জানিয়ে চলে যাবার মতো মানুষ না। কোডি বাউলস 54 বছর বয়সী ভদ্রলোক, তার স্ত্রীর সাথে অনেক আগেই তার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। দুই ছেলে তার ডেভিড বাউলস আর লি বাউলস। ছাড়াছাড়ির পর দুই ছেলে তাদের মায়ের সাথেই থাকত, কিন্তু বাবার সাথে তাদের সম্পর্ক ছিল খুব ভালো। কোডি বাউলস তার অবসর সময় কাটাত মোটরসাইকেল চালিয়ে, অনেক দূর দূরান্ত ঘুরে বেড়ানো আর নীরবে একা বসে মাছ ধরা তার শখ ছিল। কিন্তু 1989 সালে একদিন কোডি তার অফিস থেকে বাড়ি ফিরছিল, সে নিজেই একা গাড়ি চালাচ্ছিল সেদিন। হঠাৎ তার কেমন যেন লাগতে থাকে, সে গাড়ি থামিয়ে ফেলে। কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে সে জ্ঞান হারায়। অনেকক্ষণ পর এক টহল পুলিশের দল তার গাড়ি রাস্তার পাশে থেমে থাকতে দেখে সেখানে যায়। গিয়ে দেখে সে ড্রাইভার সিটে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় তার মেজর হার্ট অ্যাটাক হয়েছে। তারপর বেশ কয়েক সপ্তাহ সে হাসপাতালে কোমায় থাকে। কোমা থেকে বের হয়ে আসার পর সে প্রথম কিছুদিন অনেক কিছুই মনে করতে পারে না। হার্ট অ্যাটাকের কারণে তার খুব বড় ব্রেন ড্যামেজ হয়ে যায়। আবার কিছুদিন পর তার হার্ট ড্যামেজও দেখা দেয়। এই জন্য ডাক্তার তাকে অনেক ওষুধ দেয়, যেগুলো নিয়মিত না খেলে তার হার্ট ফাংশনে বড় ধরনের সমস্যা হতে পারে। শুধু তাই না, ডাক্তার তার মোটরসাইকেল চালানো সহ বাইরের সমস্ত কাজে করা নিষেধ করে দিয়েছে। মস্তিষ্ক শরীরের উপর চাপ পড়ে এমন কোনো কাজই তাকে দিয়ে করানো যাবে না। কোডিবলস এর প্রেমিকা এলিসা শিভার্স এর সাথে তার বাড়িতে থাকত। কোডিবলস এর সব দেখাশোনা এলিসা করবে বলে তার ছেলেদের আশ্বস্ত করে। 2006 সালের 25 ডিসেম্বর ক্রিসমাসে কোডির শেষ দেখা হয় তার ছেলেদের সাথে। কোডি তার ছেলেদের বলে তার সম্পত্তি তাদের নামে সে লিখিয়ে দিতে চায়। কিছুদিন পর সে তার উকিলকে নিয়ে তাদের সাথে বসবে বলেও জানায়। তার কয়েক সপ্তাহ পরে বড় ছেলে ডেভিড তার বাবাকে ফোন দেয়, কিন্তু কেউ ফোন ধরে না। এরপর অনেকভাবে তারা তাদের বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পারে না। ফোন দিলে কেউ ফোন ধরত না। তার বাড়ি গেলে এলিসা দরজায় দাঁড়িয়ে বলত কোডি শহরের বাইরে ঘুরতে গিয়েছে, কবে ফিরবে বলে যায়নি, এটা বলে দরজা বন্ধ করে দিত। লিটনের হাওয়ার্ড সব শুনে তার পরের দিন চলে যায় কোডির ফার্মাসিস্টের কাছে। সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করে কোডি শেষ কবে তার ওষুধ কিনেছিল। সে তার রেকর্ড দেখে জানায় 2006 সালে। মানে যেই মানুষটার ওষুধ ছাড়া একদিনও বেঁচে থাকাটা ঝুঁকিপূর্ণ, সে কিনা শেষ ওষুধ কিনেছে আরো 2 বছর আগে। তাহলে 2 বছর সে কিভাবে বেঁচে আছে? কোডি নিখোঁজ হবার রিপোর্ট পুলিশের কাছে আসার 8 দিন পর ভার্জিনিয়া স্টেট পুলিশের সিনিয়র অফিসার কার্লটন জনসন আর স্পেশাল টাস্ক ফোর্সের লেফটেন্যান্ট হাওয়ার্ড পোর্টার দুজন মিলে তার বাসায় যায়। স্বাভাবিকভাবে দরজা খুলে তার প্রেমিকা এলিসা শিভার্স এবার তাদের দুইজনকে ভেতরে আসার অনুমতি দেয়। ঘরের ভেতর যাওয়ার সময় কার্লটন আর হাওয়ার্ড বাড়ির ভেতরে জিনিসপত্র খুব মনোযোগ দিয়ে দেখছিল। তারা দেখলো পুরো বাড়ি জুড়ে ছোট ছোট মাটির মূর্তি সাজানো। তারপরেই শুরু হলো জিজ্ঞাসাবাদ। কার্লটন তাকে কোডির সাথে সম্পর্কের কথা জিজ্ঞেস করে। 12 বছর আগে 1997 সালে এলিসা সাইটওয়েল দক্ষিণে হেনরিকো শহরে বসবাস করত। সেখানে সে একটা সুপার শপে সেলস গার্ল হিসেবে কাজ করত। সেই সুপার শপে একদিন কেনাকাটা করতে যায় কোডি। সেখানেই তাদের দেখা হয়। কোডি তাকে পছন্দ করে ফেলে এবং একদিন তার সাথে ডিনার করতে বলে। সেও রাজি হয়ে যায়। তাদের দুজনের পরিচয়টা এভাবেই হয়। তারপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন পরেই তারা একসাথে বসবাস করতে শুরু করে। তাদের সম্পর্কটা খুব সুন্দর আর সুখের সম্পর্ক ছিল। তাদের মধ্যে নাকি কখনো কোনো ঝগড়াও হতো না, এমনটাই জানায় এলিসা। সে আরো জানায় প্রায় 1 বছর আগে সাউথ ডেকোটাতে একটা ফেস্টিভ্যালে কোডির সাথে তার পরিচয় হয়, একটা মোটরসাইকেল গ্যাংয়ের সাথে। এরপর থেকে তাদের সাথে মেলামেশা সবসময়। প্রায় সময় নাকি তাদের সাথে ঘুরতে বিভিন্ন জায়গায় চলে যেত, কাউকে তেমন কিছু না জানিয়ে। তারপর একদিন নাকি সে তাদের সাথে মন্টানা চলে যায়। তারপর সেখানেই থাকা শুরু করে। কিন্তু যেখানটায় থাকে সেখানে নাকি বিদ্যুৎ নেই, তাই কোডির সাথে তার যোগাযোগ হয় না ঠিক মতো। অনেকদিন পরপর মাঝে মাঝে কোডি তাকে অনেক দূরে একটা পে ফোন থেকে ফোন দেয়, কথা বলে কিছুক্ষণ, খোঁজ খবর নেয়। কোডির সাথে তার শেষ কথা হয়েছিল 2-3 সপ্তাহ আগে। লেফটেন্যান্ট হাওয়ার্ড তাকে জিজ্ঞেস করে তার কলার আইডি আছে কিনা। সে বলে আছে, কিন্তু কোডি ফোন দিলে কলার আইডিতে কিছু দেখায় না, শুধু দেখায় প্রাইভেট অথবা আননোন কলার। সে আরো বলে সামনের সপ্তাহে নাকি কোডির আবার থেকে ফোন করার কথা। হাওয়ার্ড বলে সে ফোন দিলে যেন তাকে বলা হয় পুলিশ স্টেশনে ফোন দিতে। তাকে আরো জিজ্ঞেস করে কোডির সমস্ত সম্পত্তি তার দুই ছেলের মধ্যে ভাগ করে দেওয়ার কথা। এলিসা জানায় এই সম্পত্তির প্রতি তার ছেলেদের কোনো আকর্ষণ ছিল না, তারা এটার ভাগ কখনোই চায়নি, তাই ভাগাভাগের প্রক্রিয়া আর এগোয়নি। পরবর্তীতে কোডি তাকে সব লিখে দেয়। সে বলে এগুলো সমস্ত ডকুমেন্টস তার কাছে রয়েছে। হাওয়ার্ড তার বাড়ি পুরোটা ঘুরে দেখতে চায়, গ্যারেজ থেকে শুরু করে। তারা ভেবেছিল হয়তো সেখানে কিছু না কিছু পেতে পারে। এলিসা তাদের নিয়ে গেল, কিন্তু সব কিছুই একদম স্বাভাবিক, তেমন সন্দেহজনক কিছুই তাদের চোখে পড়ল না। পুরো বাড়ি ঘুরে দেখানোর সময় হাওয়ার্ড তাকে কোডির শারীরিক অসুস্থতার কথা জিজ্ঞেস করে। জিজ্ঞেস করে সে কিভাবে এতদিন তার নিয়মিত ওষুধ না খেয়ে বেঁচে আছে। সে উত্তরে বলে যে প্রায় 1 বছর আগেই কোডি তার হৃৎপিণ্ডের নিচের 3 ভাগ ল্যাসিক সার্জারি করায়। এরপর থেকে আর তার কোনো সমস্যা হয় না। এটা শোনার পর তারা দুজন সেই ডাক্তারের নাম আর নাম্বার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু তাদের কেমন যেন সন্দেহ হতে থাকে, পুরোটাই তাদের কাছে একটা সাজানো গল্পের মতো মনে হয়। তারা পুলিশ স্টেশনে ফিরে এসে কোডির বাড়িতে থাকা ল্যান্ডফোন ট্র্যাক করে। সেখানে আগের ফোন কলের রেকর্ডস খুঁজে দেখে তারা, কিন্তু সেখানে প্রাইভেট অথবা আননোন কলারের কোনো ইনকামিং অথবা আউটগোয়িং কল রেকর্ডস খুঁজে পাওয়া যায় না। তারপর তারা সেই ডাক্তারকে ফোন দেয় যে কিনা কোডির ল্যাসিক সার্জারি করেছে বলে জানায় তার প্রেমিকা। ফোন ধরে সেই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সে কোনো তথ্য দিতে পারবে না বলে জানায়। তাদের কোনো রোগীর ব্যক্তিগত চিকিৎসার তথ্য বাইরের কাউকে দেওয়া নিষেধ রয়েছে। তারপর তাকে হাওয়ার্ড একটু ঘুরিয়ে জিজ্ঞেস করে যে কোনো ব্যক্তির যদি কোডির মতো শারীরিক অবস্থা হয় তাহলে সে কি ল্যাসিকের মতো কোনো সার্জারি করে সুস্থ হয়ে যেতে পারবে নাকি পারবে না। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে এমনটা কখনোই সম্ভব না, যত সার্জারি করুক না কেন তাকে নিয়মিত ওষুধ খেতেই হবে, এর অন্য কোনো স্থায়ী সমাধান নেই। এটা শোনার পর তাদের সন্দেহ আরো বেড়ে যায়। এদিকে ভার্জিনিয়া স্টেট পুলিশের সিনিয়র অফিসার কার্লটন জনসন আর স্পেশাল টাস্ক ফোর্সের লেফটেন্যান্ট হাওয়ার্ড পোর্টার এবার নিশ্চিত যে এই কেস খুবই রহস্যময়। এই রহস্যের ভেদ তাদের করতেই হবে। তারা কোডির ব্যাংক অ্যাকাউন্টের রেকর্ড চেক করে, সেখানে প্রায় এক বছর কোনো টাকা লেনদেন করা হয়নি। তার মানে কোডি তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে না। তবে সে মন্টানাতে গিয়ে তার খরচ কিভাবে চালাচ্ছে? তারা দুইজন কোডির অবস্থান জানার জন্য মন্টানা স্টেট পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করে। তারা জানায় সেখানে অ্যালিসের বর্ণনা মতে এরকম কোন মোটরসাইকেল গ্যাং নেই, আর সেখানে কোডি নামের কারো থাকার কোন রেকর্ডও তাদের কাছে নেই। এবার তারা দুজনে খুব চিন্তিত হয়ে পড়ল। কোডি যদি সেখানে না যেয়ে থাকে তবে সে কোথায় আছে? তারা অনেক তল্লাশি চালায়, অনেক বুদ্ধি বের করে, কিন্তু কোনোটাতেই কোনো লাভ হয় না। তারা কোডিকে খুঁজে পায় না, কিংবা জানতেও পারে না যে সে কোথায় আছে। এদিকে কয়েক মাস পার হয়ে গেছে, এখন ডিসেম্বর। কোডির ছোট ছেলে লি তার বাবার কোনো সন্ধান না পেয়ে আবার পুলিশ স্টেশনে আসে। খোঁজ যায় তার বাবার নিখোঁজ হওয়ার তদন্ত কতদূর এগিয়েছে। তখন তাকে সিনিয়র অফিসার কার্লটন জিজ্ঞেস করে তার বাবার সম্পর্কে এমন কোন তথ্য আছে কিনা যেটা পুলিশকে জানানো হয়নি, কিংবা এমন কোন তথ্য যেটা তার বাবাকে খুঁজে পেতে সাহায্য করতে পারে। লি তেমন কিছুই মনে করতে পারে না, কিন্তু সে জানায় যে তার বাবার একটা বেলজিয়ান শেফার্ড কুকুর আছে, যার নাম রেখেছিল তার বাবা জেংস। এই কুকুরটাকে তার বাবা খুব বেশি ভালোবাসত। সে যেখানেই যেত কুকুরটাকে তার সাথে নিয়ে যেত। জেংস ও কোডিকে খুব পছন্দ করত। তারা দুজনে যেন একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারত না। কার্লটন জনসন আর হাওয়ার্ড পোর্টার আবারও গিয়ে উপস্থিত হয় কোডির বাড়িতে। কলিং বেল বাজতে আবারও এলিসা এসে দরজা আধা খোলা অবস্থায় দাঁড়ালো। তারা বলল যে কোডির সম্পর্কে কিছু কথা বলতে চায় তারা। এলিসা তাদের বলল, ঠিক আছে, আমি আমার কুকুরটাকে বেঁধে রেখে আসছি, তারপর আপনারা ভেতরে আসতে পারবেন। এটা বলেই দরজা বন্ধ করে দিল সে। তারা দুজনে একটা কুকুরের খুব রাগান্বিত ডাকাডাকি শুনতে পেল। কিছুক্ষণ পর সে ফিরে এসে দরজা খুলে দিল আর জানালো যে তার কুকুর অপরিচিত কাউকে দেখলেই রেগে যায়। তাদের আর কুকুরের নাম জিজ্ঞেস করতে হল না, সে নিজে থেকে সব বলতে শুরু করল। সেই বলল যে তার কুকুরটা বেলজিয়ান শেফার্ড আর তার নাম জেমস। কার্লটন তাকে জিজ্ঞেস করে কোডিয়ার ফোন করেছিল কিনা, কারণ তারা তার কাছ থেকে এখনো কোনো ফোন কল পায়নি। অ্যালিসা তাদের বলে যে সে তার ইচ্ছে মতো যখন খুশি তাকে ফোন দেয়। মাঝে মাঝে সেটা সপ্তাহে দুবারও হতে পারে, আবার মাঝে মাঝে মাসের পর মাসও কেটে যায়। এমন হাওয়ার্ড তাকে জিজ্ঞেস করে যে কেন তার প্রেমিকা কোডির শারীরিক অসুস্থতা নিয়ে তাদের মিথ্যা বলেছে। তারা সেই ডাক্তারের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু তিনি জানিয়েছেন যে এরকম কোন ল্যাসিক সার্জারি করে এই অসুখ ঠিক করার কোন উপায় নেই। তবে সে কেন মিথ্যা কথা বলল? সে এটাও বলে যে তাদের মনে হয় কোডি মারা গেছে, আর সেটাকে ঢাকবার জন্য অ্যালিসা তাদের মিথ্যে গল্প সাজিয়ে বলছে। অ্যালিসা এসব শুনে খুব আবেগপ্রবণ হয়ে যায়। সে কাঁদতে শুরু করে আর তাদের বলে, তাহলে তোমাদের কি মনে হয় আমি আমার ভালোবাসার মানুষকে মেরে তারই বাড়ির কোনো এক পাশে মাটি চাপা দিয়ে রেখেছি? এটা বলেই সে আবার কান্না থামিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতে ফিরে যায়। কার্লটন জনসন আর হাওয়ার্ড পোর্টার তার এরকম আচরণ দেখে ভড়কে যায়। সে আবার আরেকটা গল্প সাজিয়ে তাদের বলতে থাকে। এই ক্রিসমাসে নাকি কোডি বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু সে একা আসেনি, তার সাথে তার এক বন্ধু এসেছিল। এবারের ক্রিসমাসটা তারা খুব আনন্দে কাটিয়েছে। তারা নাকি ক্যামেরায় একসাথে অনেক ছবিও তুলেছে, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ ছিল না। যেমন হঠাৎ করে তারা এসেছিল, তেমনি আবার হঠাৎ করেই নাকি তারা পরদিন রাতেই চলে যায়। অ্যালিসা তার এবারের গল্পটাকে সত্যি প্রমাণ করার জন্য তাদের দুজনকে ক্যামেরা বের করে সেই দিনের তোলা ছবি দেখালো। হাওয়ার্ড এই ক্যামেরাটা পুলিশ স্টেশনে নিয়ে যেতে চাইল। তখন অ্যালিসা জানালো যে সে এটা দিতে পারবে না, কারণ এটা তার নিজের ক্যামেরা না, তার মেয়ে টেরেসার কাছ থেকে সেই ক্যামেরাটা এনে রেখেছিল। আবার খুব শীঘ্রই তাকে এটা ফেরত দিতে হবে। কার্লটন জনসন আর হাওয়ার্ড পোর্টার ছবিগুলো দেখে এরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সবগুলো ছবিতে 25 ডিসেম্বর 2008 তারিখ দেয়া। অবশেষে তারা কোডির নিখোঁজ কেসের সমাধান করতে পেরেছে। তারা জানতে পেরেছে যে লি বাওয়েলসের বাবা কোডি নিখোঁজ বা মারা যায়নি, সে বেঁচেই আছে এবং দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই ছবিগুলো ভালো করে দেখতে গিয়ে হাওয়ার্ড একটা জিনিস লক্ষ্য করল, যা তাদের এই তদন্তকে আরো গভীরে নিয়ে গেল। অ্যালিসা তাদের জানায় যে তার মেয়ে কিছুটা দূরেই থাকে, কালচুদার হাওয়াজকে বলে তাদের পিতার মেয়ের বাড়িতে নিয়ে যেতে। চেরাসের সাথে দেখা হওয়ার পর কালটন তাকে জিজ্ঞেস করে সে কি ছবিগুলো নিতে পারবে কিনা। তখন চেরাসা তার ক্যামেরা থেকে মেমোরি কার্ড বের করে তার হাতে দিয়ে বলে সে এটা নিয়ে যেতে পারবে। তার অফিসে ফিরে আসে, কালচন মেমোরি কার্ডের ছবিগুলো তার কম্পিউটারে নেয়। সেখানে মোট 9টা ছবি ছিল, 5টা কৌরি আর অ্যালিসার, আর বাকি 4টা তাদের ঘরে রাখা মাটির ছোট ছোট মূর্তি। সেই ছবিগুলো বারবার দেখতে থাকলো, আর ঠিক তখনই খেয়াল করলো যে মাটির মূর্তির ছবি যত স্পষ্ট, কৌরি আর অ্যালিসার ছবি ততটা স্পষ্ট না, কিছুটা ঘোলা। দেখে মনে হচ্ছে কোন ছবি থেকে এই ছবিগুলো তোলা হয়েছে। সে তখনই সে 5টা ছবি কৌরির ছোট ছেলে লিকে ইমেল করে পাঠালো। তারপর তাকে ফোন দিয়ে বলল যে তার বাবা বেঁচে আছে। শুধু তাই না, সে কিছুদিন আগে শহরে এসে ঘুরেও গেছে। তখনকার তোলা কিছু ছবি তাকে পাঠানো হয়েছে নিশ্চিত করার জন্য। লি খবর পেয়ে খুব খুশি হয় যে তার বাবা বেঁচে আছে, কিন্তু সে যখনই ছবিগুলো দেখে তখনই যেন হতাশ হয়ে পড়ে। সে কার্জনকে ফোন দিয়ে বলে যে এই ছবিগুলো অনেক বছর আগের তোলা, যখন তার বাবার বয়স আরো কম ছিল। কার্জন সব শুনে তাকে আশ্বস্ত করে যে তার বাবার কি হয়েছে সেটা তারা খুঁজে বের করবে। এটা বলে সে ফোন রেখে দেয়। তারপর চলতে থাকে আরো তদন্ত। 6 মার্চ 2009 সাল সকালে ভার্জিনিয়া স্টেট পুলিশের সিনিয়র অফিসার কার্লটন জনসন আর স্পেশাল টাস্কফোর্সের লিউটেন্যান্ট হাওয়ার্ড পোর্টার সার্চ ওয়ারেন্ট আর তাদের দল নিয়ে কোটির বাড়িতে ঢুকে সব কিছু তল্লাশি করার জন্য। অ্যালিসা খুব শান্ত গলায় তাদের জানায় এই বাড়ির ভিতরে তারা কিছুই খুঁজে পাবে না। অফিসার কার্লটন তাকে কোটির পোষা কুকুরটার কথা জিজ্ঞেস করে। অ্যালিসা বলে সেটা বাড়ির পেছনে বাঁধা আছে। কার্লটন কোটির কুকুরটাকে বাড়ির পেছনের খাঁচায় বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়। সে সেটাকে ছেড়ে দেয় আর কুকুরটা সাথে সাথে খাঁচা থেকে বের হয়ে বাড়ির পিছন দিকে একটু দূরে একটা কুয়ার কাছে গিয়ে লাফাতে থাকে আর অনেক জোরে ডাকাটাকে করতে শুরু করে। ইনভেস্টিগেশন দলের সবাই সেদিকে ছুটে যায়। কুয়ার ভেতরে অনেক নিচে তারা দেখতে পায় একটা স্লিপিং ব্যাগ পড়ে আছে। সেটাকে দড়ি ফেলে টেনে উপরে নিয়ে আসে তারা। যতই উপরে আনছিল ততই ব্যাগ থেকে মাংস পচা দুর্গন্ধ বের হচ্ছিল। ব্যাগ উপরে নিয়ে আসার পর গন্ধটা এত তীব্র হয়ে যায় যে সেখানে থাকা কয়েকজন অফিসার বমি করে দেয়। কুয়ার প্রায় 30 ফুট নিচ থেকে তারা এই স্লিপিং ব্যাগ বের করে। কুয়ার প্রায় 30 ফুট নিচ থেকে তারা যেই স্লিপিং ব্যাগটা বের করে সেটা আর কিছু না, বরং কৌডি বোসের মৃতদেহ। কারো বুঝতে আর বাকি থাকে না যে কৌডি বোসের খুনি কে, কিন্তু অ্যালিসা সব কিছু অস্বীকার করে। সে নাকি এ ব্যাপারে কিছুই জানে না। লেফটেন্যান্ট হাওয়ার্ড তাকে আবারও জিজ্ঞেস করে সত্যি ঘটনাটা কি। তখন সে বলে 2 বছর আগে একদিন রাতে কৌডি তার ওষুধ খেতে ভুলে যায়। সেদিন রাতে ঘুমানোর সময় হঠাৎ তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অ্যালিসা তাকে জিজ্ঞেস করে তার কিছু লাগবে কিনা। তখন সে বলে সব ঠিক হয়ে যাবে, তার একটু ঘুম প্রয়োজন। এটা বলে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে অ্যালিসা ঘুম থেকে উঠে দেখে কৌডি মৃত অবস্থায় পড়ে আছে তার পাশে। সে মৃত্যু নিয়ে কোনো ঝামেলা চায়নি, তাই সে নিজেই মৃতদেহ স্লিপিং ব্যাগে ভরে সেটাতে ব্লিচ আর লেবু ভালোভাবে মিশায় যেন দুর্গন্ধ না ছড়ায়। তারপর সেটা বাড়ির পেছনে কুয়োতে ফেলে দেয়। আরো একটি নতুন গল্প। এরপর পুলিশ তাকে আটক করে নিয়ে যায় লাশ লুকিয়ে রাখার কারণে আর সম্ভাব্য খুনি সন্দেহে। এদিকে অ্যালিসা কিছুতেই স্বীকার করে না যে সেই খুন করেছে। কার্লটন জনসন আর হাওয়ার্ড পোর্টার ঘটনা আরো বিশ্লেষণ করার জন্য তার মেয়ে টেরেসার বাসায় যায়। তারা তাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে তার পরিবারের ব্যাপারে। তখন টেরেসা জানায় তার মা আর তার বাবা ক্লিন্ট দুজনেই দুজনকে খুব ভালোবাসত, তাদের পরিবারটাও খুব সুখের ছিল। কিন্তু 1994 সালে একদিন যখন সে তার স্কুলের এক বান্ধবীর বাসায় ছিল, তখন তার মা সেখানে হঠাৎ ফোন করে দিয়ে জানায় যে তার বাবা মারা গেছে। কিন্তু তার মা তাকে তখন বাসায় আসতে মানা করে, বলে তার বান্ধবীর বাসায় কিছুদিন থাকবে, তারপর সে নিজে গিয়ে তাকে নিয়ে আসবে। এরপর বেশ কিছুদিন পর তার মা তাকে গিয়ে নিয়ে আসে। সে যখন তার বাসায় ঢুকে তখন দেখতে পায় সবকিছু একদম পরিষ্কার। কিন্তু তার কাছে একটা ব্যাপার খুব অদ্ভুত লাগে, যে তার মা কখনো তার বাবার মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়া করেনি, কিন্তু সে এটা নিয়ে তার মাকে কখনো কিছু জিজ্ঞেস করেনি। কিছুদিন পর কার্লটন সোসাইটি সিকিউরিটি এজেন্টের কাছ থেকে ফোন পায়। সে জানায় যে অ্যালিসার স্বামী ক্লিন্টের সোশ্যাল সিকিউরিটির টাকা গত 15 বছর ধরে তার স্বামীর নাম করে সে নিজেই নিয়ে যাচ্ছে, এমনকি সে এটা কাউকে জানায়নি যে তার স্বামী মারা গেছে। কার্লটনের কাছে এবার সব পরিষ্কার হয়ে গেল। অ্যালিসা কোনো সাধারণ মহিলা বা খুনি না, সে একজন সিরিয়াল কিলার। কার্লটন জনসন আর হাওয়ার্ড পোর্টার দুজনে মিলে অ্যালিসাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা তাকে নানা প্রশ্নের ফাঁদে ফেলতে থাকে। একসময় সে বলে যে তার স্বামী ক্লিন্টকে সে খুন করেনি, সে একদিন হুট করে স্ট্রোক করে মারা যায়, তবে সে শুধু তার মৃতদেহটি মাটিতে পুঁতে রেখেছিল। সে লাশ কোথায় মাটি চাপা দিয়েছে সেটা পুলিশদের জানিয়ে দেয়। পুলিশ সেদিনে সেখান থেকে লাশ উদ্ধার করে, তবুও সে কিছুতেই স্বীকার করে না যে আসলে সে দুজনকেই খুন করেছে। এদিকে ক্লিন্ট আর কোডির মৃতদেহ পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, আর কিছুদিনের মধ্যে সে পরীক্ষার রেজাল্টও চলে আসে। জানা যায় তাদের দুজনের মৃত্যুর আসল কারণ কি। ক্লিন্ট মারা যায় কারণ তার মাথায় গুলি করা হয়েছিল, আর কোডি মারা যায় কারণ তাকে বিষ খাইয়ে আস্তে আস্তে মারা হচ্ছিল। সে বিষের প্রতিক্রিয়া একটু একটু করে ছড়িয়ে পড়ে তার পুরো শরীরে, যার ফলে তার মৃত্যু ঘটে। আর এই দুই খুনি খুব ঠান্ডা মাথায় করেছে অ্যালিসা শিভার্স। অবশেষে 2011 সালের জানুয়ারিতে অ্যালিসা শিভার্সকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 85 বছরের জেল দেয়া হয়। সামান্য কিছু টাকার জন্য আর সম্পত্তির লোভে অ্যালিসা শিভার্স দুইটা খুন করে, কিন্তু তারপরেও বাঁচতে কি পেরেছে সে? কি লাভ হয়েছে? না পেয়েছে টাকা, না পেয়েছে সম্পত্তি, না পেয়েছে স্বাধীন মতো বেঁচে থাকার অধিকার। লোক কখনই কাউকে শান্তিতে বাঁচতে দেয় না। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্স ফাইলস এ সত্য ঘটনা, দা মার্ডার অফ কোডি বাউলস। আর এখন শুরু হয়ে যাচ্ছে আজকের কুয়াশার মূল কাহিনী। আজকের গল্পটি লিখেছেন মাকসুদুর রহমান মেঘসা। আর এখন শুনলেন গল্পের প্রথম পর্ব। তারপর আমি আবারও ফিরে আসছি, আপনি আছেন আর জি শর্মিলের সঙ্গে কুয়াশা, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, মনে হচ্ছে এই বুঝি ঝুম বৃষ্টি শুরু হবে। কেমন একটা রোম্যান্টিক ভাব আসছে জানো। আহা, ওই যে এই সব ভালো লাগে, জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে তোমারে ঘুমাতে দেখে বিছানায়, তোমার বিমর্ষ ম্লান চুল এই নিয়ে খেলা করে, জানে সে যে বহুদিন আগে করেছি কি ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গায়ে এক রূপসীর মুখ ভালোবেসে।
কি হচ্ছে এসব রাত দুপুরে ভোরের সোনালি রোদ, হলো কি তোমার? ঠিকঠাক গাড়িটা চালাও তো, আর আকাশের অবস্থাও ভালো না।
তাই তো, ইয়েস মনে পড়েছে, আসলে চর্চা নেই তো, সব কবিতা ভুলে গেছি বুঝলে। এটা শোনো, আকাশে নবমীর চাঁদ, হাতে হাত পায়ে পা জড়াজড়ি, দুবুকে ঈষৎ স্পন্দন, দিশেহারা ঠোঁট তোমার গন্ধে মাতাল, বাঁধন খুলে দাও আজ নিশীথে বিলীন হব।
কি হলো?
বুঝতে পারছি না তো।
তখন থেকে বলছি গাড়িটা ঠিকঠাক মতো চালাও না, হঠাৎ ওনার কবিতার প্রেম জেগে উঠেছে। অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল গাড়িটা রাস্তার সঙ্গে বেঁধে যাচ্ছে। পুরনো গাড়ি, নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে।
আরে গাড়িতে কোনো প্রবলেম নেই। না আসলে আমার এতটা রোম্যান্টিক হওয়া ঠিক হয়নি, কি বলো?
প্লিজ এখন ফালজামি করো না তো, কি করবে এখন? এই অচেনা অজানা রাস্তায় বিশ্রী ওয়েদারে বসে থাকবো দুজন? এইসব দৃশ্য সিনেমায় ভালো লাগে, বাস্তবে নয়।
রিদি তুমি এমন ভাব করছো যেন আমরা শূন্যে বসে আছি, আমাদের প্লেন বিগড়ে গেছে। আরে বাবা এটা মাটি, তাছাড়া আমি এসব জায়গায় শৈশবে একবার এলেও যেহেতু আমার পূর্বপুরুষের ভিটা, কাজেই জেনেটিক্যালি আমি ঠিক গন্ধ সুখে সুখে গন্তব্যে পৌঁছে যাব।
আমার ভয় লাগছে, আকাশে যাও এক ফালি চাঁদ ছিল সে তো মেঘে ঢাকা পড়েছে, গাড়ির হেডলাইটের কতটুকু দেখা যাচ্ছে, কি করব এখন? চারপাশ দেখে মনে হচ্ছে আদিম যুগের কোনো গ্রামে চলে এসেছি, যেখানে মানুষজনের কোনো বাস নেই। এই বুঝি জঙ্গল থেকে বাঘ সিংহ বের হয়ে আসবে।
বাঘ সিংহ নেই সেটা আমি শিওর, তবে ভূত প্রেত যে আছে এটা সত্যি।
এই তোমার কি ধারণা আমি ভূত ভয় পাই? আরে ভূত বলে যে একটা বস্তু আছে সেটা মানুষের মনের ভেতরে নির্জন বন্ধু।
তোমার কথা বলা এত সুন্দর রিদি, সেই জন্যই আমি তোমার প্রেমে পড়েছিলাম জানো। তবে আজকাল আর সুন্দর করে কথা বলো না, তোমার সমস্ত কথা এখন কেমন যেন খটখটে হয়ে গেছে। এখন তুমি আমাকে আসলে আগের মতন ভালোবাসো না।
শোনো, ভালোবাসা তোমার কাছে কি বলতো? প্রেম, ভালোবাসা আর সংসার, একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্ব হল অনেক অনেক।
প্রেম হচ্ছে রঙের ছড়াছড়ি, ভালোবাসা মানে বয়সের এক ধরনের অস্থিরতা, আর বিয়ে মানে দুজন মানুষের একটা নির্দিষ্ট বিন্দুতে জীবনের সময়গুলো জমা রাখা। সংসার মানে টানা পোড়েনের এপিটোপিট দুপিঠ মিলিয়ে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি। আরো ব্যাখ্যা চাও? এই যেমন ধরো তুমি আর আমি যখন,
উফ সাফকা চুপ করো তো, আমার বিরক্ত লাগছে, সারা রাত এভাবে গাড়িতে বসে থাকতে হবে কোনো মানে হয়?
দেখো একদম ঝগড়া করবে না, আমার চেয়ে তোমার আগ্রহটা বেশি ছিল এখানে আসার, তা নাহলে আমি দেশেই আসতাম না। কিন্তু
কি যাতা বলছো, তোমাদের ওইসব রাজবাড়ি টাজবাড়ি দেখার কোনো ইচ্ছেই আমার নেই। ওসব রাজবাড়ি সিনেমায় প্রচুর দেখেছি আমি, এছাড়া রাজবাড়িতে দেখার মতো সেই ঘুরে ফিরে একই জিনিস, রাজা বাচ্চাদের বিলাসী আর অপব্যয়ের যোগসূত্রে বিশাল বিশাল ঘর, উদ্ভট মান্ধাতার আমলের গাবদা গাবদা পালঙ্ক টেবিল এইসব, আর বড় জোর ঝাড়বাতি আর কি। তুমি আমাকে নিয়ে এসছো, এবার যদি কোনো ঝামেলা হয় তাহলে তোমাকে রেখে আমি একা একাই ঢাকায় ফিরে আসবো।
এত অল্পতেই তোমরা মেয়েরা কেন অস্থির হয়ে যাও বুঝি না, গাড়ি খারাপ হয়েছে তো কি হয়েছে, গল্প করে রাত্রে কাটিয়ে দিই। একবার ভাবো তো, আধুনিক কৃপণ কল্পনার যুগে মানুষের এত বড় বড় অনাবশ্যক, এই শব্দটা ঠিক আছে? হ্যাঁ, অনাবশ্যকের মতন আকাশ ছোঁয়া বাড়ি বানাই না।
তুমি থাকো আর বসে বসে তোমার মুখস্থ করা কবিতাগুলো মনে মনে পড়তে থাকো, আমি ঘুমালাম।
তুমি এতটা আনরোম্যান্টিক হয়ে গেছো দিদি, সত্যি আমার খারাপ লাগছে।
মাঝরাতে অচেনা রাস্তায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারোর গাড়ি খারাপ হলে কেউ রোমান্টিক অনুভূতি দেখায় না, এখন যে পরিস্থিতি তাতে ভয় টেনশন উদ্বেগ এই অনুভূতিগুলোই প্রপার হওয়ার কথা।
যত গন্ডগোলই বৃষ্টিটা বাঁধিয়ে দিল, কেমন যেন একটা শিহরণ হচ্ছে বুঝলে, বৃষ্টির শব্দে সবকিছু ভালো লাগছে, মনে হচ্ছে।
আর একটা কাব্যিক কথা বললে আমি তোমাকে গাড়ি থেকে নামিয়ে দেবো।
আচ্ছা তুমি ঘুমিয়ে গেলে আমি কি করবো বলো তো?
বজ্রপাতের আওয়াজ গুনে সকালে আমার কাছে পরীক্ষা দেবে, 50 মার্কসের এক্সাম।
বাড়াবাড়ি হচ্ছে কিন্তু।
আমারও তাই মনে হচ্ছে, আবার কি করছো?
আমার পিস্তলটা হাতে রাখছি।
এইটা এখানে নিয়ে আসার তো কোনো প্রয়োজন ছিল না, সত্যি তুমি না।
আমি কি বলো?
কিছু না, ঘুমাতে দাও, বকবক করো না, কাজ তো পেয়েই গেছো, পিস্তল নিয়ে হাতের নিশানা ঠিক করো গিয়ে।
সাফকাট প্রেম প্রেম ভাব নিয়ে যতই গদগদ হতে চাচ্ছে, হৃদি যেন ততই রেগে যাচ্ছে। আর রাগই বা করবে না কেন, অচেনা পথে বেরুলো, অন্তত গাড়িটা চেক করা উচিত ছিল। সবকিছুতেই সাফকাট হুজুগে চলে, অত দূর দেশ থেকে এখানে এসেছে পূর্বপুরুষদের বসতভিটা দেখতে, হৃদির খুব যে আগ্রহ ছিল তা নয়, তবে সাফকাট চাচ্ছে ওদের পূর্বপুরুষের এই সম্পত্তিটা কোনো ভালো কাজে লাগুক। পলাশবাড়ি ওদের গ্রামের নাম, বাবা মায়ের মৃত্যুর পর হঠাৎ একটা সরকারি চিঠি পেয়ে সাফকাতের দেশে ফেরা, বাবা মায়ের মৃত্যুর পর নানান ব্যস্ততায় দেশে ফেরা যেন ভুলেই গেছে ওরা। ওয়াশিংটন ডিসিতে ওদের বাস, সরকারি চিঠিটার ব্যাপারে গ্রামের একজন শিক্ষক প্রত্যক্ষভাবে জড়িত, সেসব অবশ্য অন্য কথা। যাই হোক, পলাশবাড়ির বহু পুরনো জমিদার ছিলেন সাফকাতের পূর্বপুরুষ, তারপর অসংখ্য ভাগ বাটোয়ারা, আর সময়ের ঘূর্ণনে এই জমিদারের পাঠও চুকেছে বহু আগে। এখন বাড়ির একমাত্র ওয়ারিশ হচ্ছে সাফকাত চৌধুরী। পলাশবাড়ির সম্পত্তি নিয়ে সাফকাতের কোনো ভাবনা ছিল না, শুধু একবার নিজের চোখে হৃদিকে ওদের পূর্বপুরুষের ভিটাটা দেখাবে বলে এসেছে, আর মাস্টার মশাইয়ের আবেদনটাও পছন্দ হয়েছে। একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলেও এখানে আসার কারণ বলা যেতে পারে, তবে মূল বিষয় হচ্ছে নিজের নারীর টান। পলাশবাড়ির জমিতে একটা স্কুলের জন্য দানপত্র করে দিতে চায় সাফকাত। অনেক ছোট বয়সে সাফকাত এই বাড়িতে এসেছিল একবার, তারপর এত বছর পরে ফিরে ভীষণ আনন্দ হচ্ছে। ঈদের ছুটিতে বালক বয়সে বাড়ি ফিরলে যেমন আনন্দ হয় ঠিক তেমন আনন্দ, কিন্তু ঠিক এই মুহূর্তে আনন্দে যেন ভাটা পড়েছে, কেননা সত্যি সত্যি হৃদি ঘুমোচ্ছে। কোনো মানে হয়, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, এ বৃষ্টি বিদেশের বৃষ্টির মতো নয়, এই বৃষ্টিতে নিজের দেশের ছোঁয়া পাওয়া যায়। অথচ হৃদিটা একেবারে ইট কাঠ কংক্রিটের শহরে থেকে থেকে পাথরে মানবীতে পরিণত হয়েছে। অবশ্য ওকে দোষ দেয়া যায় না, হৃদি ভীষণ প্র্যাকটিক্যাল। সে যাই হোক, এই সময় ঘুমানোটা ওরা একদম উচিত ছিল না। সারা রাত অচেনা মাঝপথে বৃষ্টি জল কাদায় গাড়ি মাখামাখি করে সকালে সাফকাত আর হৃদি পলাশ বাড়িতে পৌঁছল।
ভাগ্যিস তোমার মাস্টারমশাই সকাল সকাল ওখানে পৌঁছে গেছিল, তা না হলে দুজনকে গাড়ি ঠেলতে হতো, তুমি ড্রাইভারকে নিয়ে আসলেই পারতে, অথবা রেন্টেকার থেকে একটা গাড়ি ভাড়া করলেও চলত।
আসলে দেশে এসে এতদিন পর বাবার গাড়িটা দেখে নিজেই ড্রাইভ করব ভেবে লোকটা সামলাতে পারিনি। যাই হোক, গাড়ি গ্যারেজে চলে গেছে, ও নিয়ে ভেবো না। বলো কেমন লাগছে তোমার পূর্বপুরুষদের শ্বশুর ভিটা?
মন্দ নয়, তবে হাবভাব দেখে মনে হচ্ছে অসংখ্যবার কাটাছেড়া করা হয়েছে বাড়িটাকে। কাটাকাটিতে সামনের দিকটা একদম শ্রীহীন, তবু বিশালত্ব আছে। এই ঘর দুটো মনে হচ্ছে সামান্য ঠিকঠাক, বাকিগুলো তো মশার অযোগ্য।
এই ঘর দুটো মাস্টার মশাই নিজে দেখভাল করেন। উনি নাকি এখানে ফ্রিতে গ্রামের বাচ্চাদের পড়াতেন। কয়েক মাস আগে স্কুলটা বন্ধ করে দিয়েছে।
কেন?
ওই যে গ্রামের পলিটিক্স, এখানকার চেয়ারম্যান নাকি ভেতরে ভেতরে চেষ্টা করছিল বাড়িটা দখল করার, এইসব আরো হাবি যাবি আর কি। তবে যাই বলো, পরিষ্কার পরিচ্ছন্ন দুটো ঘর পেয়েছি, তাতেই আমি খুশি।
আমি ফ্রেশ হয়ে তারপর বাড়িটা ঘুরে দেখব। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো তোমার ওই ভদ্রলোকই করেছেন নাকি? মানে ওই যে মাস্টার মশাই।
হ্যাঁ, তুমি অত টেনশন করো না তো, যে কদিন আছি মন প্রাণ ভরে গ্রামের বিশুদ্ধ অক্সিজেন শরীরে নিয়ে নাও।
আমি টেনশন করছি কে বললো? আমি একদম টেনশন ফ্রি। তবে জানোই তো আমি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু খুঁতখুঁতে, তোমার মতো নই।
পলাশ বাড়ির জমিদার বাড়িটা এখন জরাজীর্ণ অবস্থা। পেছন দিকের কিছু ঘরের ইট খুলে নিয়ে গেছে লোকে। কোন কোন ঘরে গরু বাছর চড়ছে, অথচ মানুষ না থাকলে বাড়িঘরের যে অবস্থা কতটা শোচনীয় হয় সেটা এই বাড়িটা দেখে বোঝা যাচ্ছে। বাড়ির দুর্দশা দেখে রিদির মনটা খারাপ হল। নিশ্চয়ই একটা সময় ছিল যখন এ বাড়ি জমিদারের দাম্ভিকতায় মাথা উঁচু করেই দাঁড়িয়েছিল, অথচ আজ বয়সের ভারে নুয়ে পড়েছে। বাড়ির আশেপাশে অসংখ্য পলাশ ফুলের পুরনো সব গাছ, গাছের গায়ে অজস্র পরজীবী বিচরণ দেখে বোঝা যায় গাছেরও বয়স নিহাত কম নয়। বাড়ির সামনে ও পেছনের দেয়ালগুলোতে শ্যাওলার ঘন আবরণ, কোথাও কোথাও দেয়াল ফুড়ে বটের উদাসী চারা, মাকড়সার জালের মতন শেকড় গেড়ে নিজের বাড়িঘর তৈরি করে নিশ্চিন্তে বসে আছে। জমিদার বাড়ির কিছু কিছু ঘর নতুন করে চিকচাক করা হয়েছিল বোধ হয় অবশ্য তখন যখন এ বাড়ির বারিশটা বেঁচে ছিলেন। এমন ভাবে ছোট ছোট অংশে বাড়িটা ভাগ করা হয়েছে যে বোঝাই যাচ্ছে এ বাড়ির মানুষ কম ছিল না। বাইরে থেকে চোখ পড়লে মনে হয় ভাগাভাগির দাপটে ঘর দোর বারান্দা যেন জ্যামিতিক নিয়মের বাইরে ভুল দাগে কাটাকুটি খেলছে। এবার আসি বাড়ির ভেতরে। বাড়িটায় বিস্তর আবুল তাবুল বাজে জিনিসে ঠাসা, বহু ঘর ফালতু পড়ে আছে। একদম পশ্চিম কোণের পেছন দিকে কিসের ঘর ছিল কে জানে, কোন ঘরই যে ব্যবহার করা হয় না দীর্ঘদিন সেটা পরিষ্কার। বড় বড় ঘাস গজিয়ে গেছে, কিন্তু ভেতরে ধুলো ময়লার কালি হওয়া আসবাবপত্রগুলো কেন এখনো চুরি হয়নি সেটা দিদির কাছে পরিষ্কার নয়। গ্রামের মানুষ বোধহয় জমিদারের পুরনো আসবাবপত্রের চেয়ে জমিটার দখলের দিকে বেশি মনোযোগী। অচেনা না দেখা জমিদারের পাঁচমিশালি খেয়ালে বন্দি ঘরবাড়ি আর জিনিসপত্রে ঠাসা পলাশ বাড়ির এই বাড়িটা রিদির কেন জানি ভীষণ ভালো লাগলো। এখনো কিছু কিছু পলাশ ফুল ডালে একা একা ফুটে আছে, পলাশের আগুন রঙা সৌন্দর্যের ছটা রিদিকে স্পর্শ করে গেল বোধ হয়। তা না হলে ওর হঠাৎ এত ভালো লাগছে কেন? সারা সকাল লেগে গেল বাড়িটা ঘুরে দেখতে। দেখতে দেখতে একটা অদ্ভুত বিষয় রিদির চোখে পড়ল। মূল বাড়ি থেকে বেশ খানিকটা পেছনে প্রায় 25-26 গজ বা আরো বেশি হবে একটা মোটা দেয়ালে গেইট আদলে পুরো জায়গা। অদ্ভুত, এমন ভাবে গেইটটা করা যেন চট করে চোখে না পড়ে। কাছে গিয়ে দেখে দরজাটা মিহি অলংকারে ভরা। তার মানে কি কখনো এটাই মূল গেট ছিল? নানা বাড়ির আদল দেখে তো মনে হচ্ছে মূল গেট নয়, হয়তো কোনো গোপন গেট ছিল। আচ্ছা, বাড়ির সামনের গেটটা তবে এত সাদা মাটা কেন? অদ্ভুত তো, সাধারণ একটা পুরনো দেয়ালে লাগোয়া দরজার আদল মনকে কত কথা ভাবাচ্ছে। ভাবতে ভাবতে রিদি দেয়ালের আরো কাছে চলে এলো। হাত দিয়ে স্পর্শ করতে ইচ্ছে হচ্ছে সুদূর অতীতের কোন অচেনা মানুষের শিল্পী মনের এই অদ্ভুত সুন্দর আঁকা আঁকি নকশাগুলোকে। এত গুড়ি গুড়ি নকশা, অথচ কোথাও কোন মাপের যেন হেরফের নেই। সত্যি মানুষের মস্তিষ্ক এক আজব বিষয়, কত কিনা পারে মানুষ চাইলে। যদিও নকশাগুলো নান বিবর্ণ, তবু হৃদিকে যেন তীব্রভাবে আকর্ষণ করছে। দেয়ালের নিচের দিকটা নিম্ন শ্রেণীর মিশেল উদ্ভিদের দখলে, আর উপরের দিকটার এই দরজা যেন এক মোহময় ধাঁধা, হৃদিকে টানছে ভীষণ। আচ্ছা, কি ছিল ওই দরজার বাইরে? কোন সহজ সরল পথ নাকি কোন পুরনো গল্পের সূচনা? দেয়াল স্পর্শ করতেই হৃদি প্রচন্ড রকম চমকে উঠল।
আশেপাশে দেখিনি, কোথায় লুকিয়েছিলেন? হুট করে ভূতের মতো সামনে এলেন যে।
আবার কথা কয় বাঘের দিঘা। এই দুয়ারের সামনে কি জানোস না এই দুয়ারের ভিতরে কি আছে? গেলি
আপনি তুই তো কারি করছেন কেন আর ধমকাচ্ছেনই বা কেন? আমি তো আপনাকে কিছু বলিনি।
এই দুয়ারের সামনে মেয়ে ছেলে আসা নিষেধ।
কেন, কি আছে এই দরজার ভেতরে?
আমি কইলাম এত কথা পছন্দ করি না, এর লেগে আমার লোক কারো বলে না। ভালো ভালো হিন্দি আসলে যা মেলে এসে লাড়ি দেখছ বাইরে কিন্তু একবারে ঠ্যাং ভেঙেলাম জন্মের নামে হাড়া বন্ধ। গেলি
এই যে শাফকাত, বড় বাঁচা বেঁচে গেছি। তোমাদের বাড়ির পেছনে একজন আমাকে তাড়া করেছিল।
কি বলছো, তোমাকে তাড়া করবে? এই বাড়িতে কোনো লোকজনই তো থাকে না।
আমি কি তবে জলজ্যান্ত একটা ভূত দেখে এলাম নাকি?
বলা যায় না, এত পুরনো বাড়িতে ভূতের বসবাস হবে এটাই স্বাভাবিক। আর তুমি বা কেন একা একা পেছন দিকটায় গেছো? আমাকে নিয়ে যেতে পারতে।
আরে বাবা, হয়তো লোকটা নেশা টেশা করে, আমাকে তুই তুকারি করছিল।
কি, চলো তো দেখি।
ছাড়ো তো, একটা অদ্ভুত বিষয় আবিষ্কার করলাম জানো, ভেতরে ভেতরে উত্তেজনা কাজ করছে। এখন মনে হচ্ছে এখানে এসে খুব ভালো হয়েছে, জীবনের অভিজ্ঞতা একটা নতুন পাতা যোগ হবে।
বাবা, আমার হৃদয়ের তো দেখছি আনন্দে চোখ মুখ চকচক করছে। যাক, তোমার যে বিরক্তিটা কেটে গেছে না, এটাই আমার জন্য শান্তি। দাঁড়াও, আমি মাস্টার সাহেবকে দিয়ে খোঁজ লাগাচ্ছি। লোকটা কে ছিল, এত সাহস কোন ব্যাটার আমার বউকে তাড়া করে?
কি অমনি ভাজলামি শুরু করেছো? না
না না, ভাজলামি নয়, আমি সিরিয়াস।
আহারে, আমার সিরিয়াস কবি রে, বাদ দাও।
বাদ দেবো কেন, তুমি চলো আমার সঙ্গে।
সাক্ষাৎ আর রিদি বাড়ির পেছনে গিয়ে লোকটাকে কোথাও দেখতে পেল না, অথচ রিদির সঙ্গে লোকটার কথা হয়েছে। এই ফাঁকে বাড়ির পেছনে দরজাটা সাক্ষাতে দেখা হয়ে গেল। যদিও এ নিয়ে সাক্ষাতের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মাস্টার সাহেবের সঙ্গে কথা বলে যে রহস্য বের হয়ে এলো, তারপর হঠাৎ সাক্ষাতের মনে পড়ল খুব ছোটবেলায় সাক্ষাতের মায়ের মুখে কি যেন একটা গল্প শুনেছিল এ বাড়ির পেছন দরজা নিয়ে, কিন্তু গল্পটার একটা লাইনও ওর মাথায় নেই। এত চেষ্টা করেও কিছুই মনে পড়ল না। ব্রেইন হয়তো ভেবেছে গল্পটা সেলে জমিয়ে রাখার মতো অত জরুরি নয়, তাই ডিলিট করে দিয়েছে। অথচ কত অপ্রয়োজনীয় ঘটনা ব্রেইন কিন্তু অবচেতন মন মনে রাখে। মাস্টার সাহেব ওই লোকটাকে ধরে নিয়ে এলেন এবং বললেন এর নাম লক্ষণ, এই গ্রামেরই ছেলে। মাথায় সামান্য গণ্ডগোল আছে, তাই এখনো এই পেছন দরজাটা ও পাহারা দেয়। ওরা নাকি বংশ পরম্পরায় ওই পেছন দরজার পাহারাদারের কাজ করে এসেছে। লক্ষণ তার ব্যবহারে লজ্জিত হল এবং বারবার মাথা চুলকে এটাই বলতে লাগলো রিদি যেন পেছন দরজার কাছে আর কখনো না যায়। একথা বলেও বেচারা মাস্টার সাহেবের কড়া ধমক খেল।
আবারও বেয়াদবি করেছিস লক্ষণ, তোকে না বলেছি ওনারা এই বাড়ির শুধু অতিথি না, এই বাড়ির একমাত্র বারিশ, একমাত্র মালিক।
আমি তো ভুল কিছু করি নাই, আর না যাই না বেয়াদবি করছি, মাফ হোসাইছি। আপনি তো জানেনি মাস্টার সাহেব এই দুয়ারের কাহিনী, গ্রামবাসী জানে না, অনস্বীকার গেলে হইব।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন দরজার গল্পটা কি আমাকে একটু কাইন্ডলি বলা যাবে?
পেছনের দরজার গল্পটা খুবই সিম্পল, কিন্তু মানুষটাকে পুঁজি করে এই বাড়িতে আনাগোনার পথ বন্ধ করতে চেয়েছিল। আসলে এসব পুরনো বাড়িতে একটা গল্প চালু থাকবে এটাই স্বাভাবিক। আপনি যতটা রহস্য ভাবছেন তার ধারে কাছেও এই গল্প চায় না, ওর মাথা গরম তাই এসব উল্টাপাল্টা
হয়েছে। হয়েছে লক্ষণ, এবার তুমি যাও আর ভালো করে তোমার ওই পেছনের দরজা পাহারা দাও, যাও।
মাস্টার সাহেব কি ইচ্ছে করে গল্পটা এড়িয়ে যেতে চাইছেন? এমন কিছু, আমি চাইলে কিন্তু রহস্য গল্পটা খুঁজে বের করতে পারবো।
আমাকে ভুল বুঝবেন না, মানুষের সহজাত আচরণ এটা, এই বাড়ির এক বংশধর।
না থাক ঠিক আছে, আজ নয় অন্য আরেকদিন শুনবো গল্পটা।
দিদি আমি তাহলে আমি যাই, তাই আবারও কইতেছি আপনি কইলাম ওই পিছনে দরজার ওখানে যাইবেন না। আর কইলাম তো ওই দরজায় মেয়ে ছেলেদের যাওয়া বারণ আছে, শক্ত নিষেধাজ্ঞা জারি করা ছিল, আর কেউ যদি এই নিষেধাজ্ঞা না মানে তাহলে তার জীবন হুমকির মুখে।
জীবনটা যেহেতু আমার, কাজে কি কি হুমকি আছে সেটা আমি নিজেই বুঝে নেব লক্ষণ, তোমার এত চিন্তা করার দরকার নেই। এবার তুমি তোমার কাজে যাও।
চলুন মাস্টার সাহেব, আমাদের তো আবার সাব রেজিস্টার অফিসে গিয়ে কিছু কাজ বাকি আছে, তাই না?
জি জি চলুন, এমনিতেই অনেক ঝামেলা বেঁধে আছে, যত দেরি করবো ঝামেলা শেষ হতে তত দেরি হবে।
কখন ফিরবে তুমি?
আশা করছি লাঞ্চ আওয়ারের মধ্যে, তারপরেও দেরি হলে আমি কল দেব, তুমি খেয়ে নিও। হ্যাঁ
আচ্ছা,
তোমার যদি একা একা বোর লাগে তুমি গ্রামটা একটু ঘুরে দেখতে পারো, গাড়িটা পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি না হয় হেঁটেই চলে যাব।
না না, তুমি টেনশন নিও না, আমার প্রবলেম হবে না। না হয় আবার ওই পেছনের দরজাটার কাছেই গেলাম।
না না না, একদম না বলছি।
মানে কি, তুমিও দেখছি লক্ষণের কথায় প্রভাবিত হয়ে গেছ। সত্যি
কিছু মনে করবেন না, আমরা আসলে বিশ্ব প্রকৃতির অনেক কিছুই জানি না বা জানার সুযোগ সবসময় পাই না, তাই প্রকৃতিকে কখনো কখনো নিজের মতো করে থাকতে দিতে হয়।
আপনার কথায় কিন্তু ভীষণ ভাবে রহস্য লুকিয়ে আছে। তবে কি জানেন, মানুষ বড় অদ্ভুত প্রাণী। কেউ কেউ সময় ঘড়ির শাসনে সারাটা জীবন কাটিয়ে দেয়, আবার কেউ কেউ আছে যাদের পেছনে সময় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়, আর সেই কেউ কেউ পৃথিবীকে বদলে দিতে পারে।
হবে হয়তো, বিশ্বাস জিনিসটা এক একজনের কাছে এক এক রকম। যাই হোক, আসি।
চলুন মাস্টার সাহেব।
মাথার ভেতরে সারাক্ষণই একটা কিছু অস্বস্তি যেন বার বার হৃদয়কে বিরক্ত করছে। এতবার চাইছে কিছু ভাববে না, অথচ ভাবনার এপাশ ওপাশ দুপাশ জুড়ে ওই পেছনের দরজার কারুকাজ তীর তীরি উঠছে। না, যে যাই বলো আর যত রহস্য বা ভয় দেখান, হৃদয় ওই দরজার কাছে যাবে এবং প্রয়োজন পড়লে দরজা ভেঙে দেখবে দরজার আড়ালে কি আছে। আবার ভাবছে, আচ্ছা অতি ফালতু বিষয় নিয়ে হৃদয়ের মন বাড়াবাড়ি করছে না তো। করুক, মনে যা ইচ্ছে করুক, হৃদয় বাধা দেবে না। জীবনে আর হয়তো কোনোদিন এই বাড়িতে ওর আশা হবে না। কাজে একবার যখন এসেইছে, তখন বন্ধ দরজার রহস্য গল্পটা জানলে ক্ষতি কি? হোক না সেই গল্প অতি সাধারণ অথবা ঠুনকো। সবসময় যে গুরুতর ঘটনাগুলোকে গুরুত্ব দিতে হবে এমন তো কোনো বাধাধর নিয়ম নেই, মনে মনে রীতি ঠিক করে ফেলল। আবার ও যাবে, আর রীতি যখনই বেরোবে ঠিক তখনই যেন আকাশ ইচ্ছে করে জেনে বুঝে ধুম বৃষ্টির জলে পলাশ বাড়িকে ভাসিয়ে দিল। বাংলাদেশের বৈশাখ মাসটা বুঝি এমনি খুব খামখেয়ালিপনায় ব্যস্ত, কাজেই রীতি ঘরেই বন্দী হল। একসময় টানা অবিরাম বৃষ্টির জাগতিক মোহের ইন্দ্রজালে কখন যেন ঘুমের দেশে চলে গেল। কত কি যে এলোমেলো টুকরো ঘটনার ফাঁদে মন আর চোখ বন্দী হচ্ছে হৃদয় কিচ্ছু জানে না। হঠাৎ স্বপ্নেই যেন ওর মনে হচ্ছে।
কুয়াশা, কুয়াশা,
আজকের গল্প অসম্ভব ইন্টারেস্টিং একটা কাহিনী, প্রতি সপ্তাহে থাকে, কিন্তু একটা অদ্ভুত শুরুর দিক থেকে একবারে প্রথম থেকে আজকে গা ঝমঝমে ভাব, একটা দরজা নিয়ে কাহিনী আজকে। আপনারা দেখেছেন যে শাফকাত এবং রিদি বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। শাফকাতের বাবার পৈতৃক সম্পত্তি অর্থাৎ বিশাল জমিদার বাড়ি রয়েছে পলাশ বাড়ি গ্রামে, সেখানে তারা দুজনে গিয়েছে এবং গ্রামের মাস্টারের কাছ থেকে চিঠি পেয়ে বাড়িটা নিয়ে তাদের বিশেষ পরিকল্পনা হয়েছে, যেটার কারণেই যাওয়া, আসলে কাজের কারণে যাওয়া। কিন্তু সেখানে গিয়ে রিদি আবিষ্কার করে এক অদ্ভুত দরজা, যে দরজা তাকে অসম্ভব আকর্ষণ করেছে প্রতিটা মুহূর্তে বাড়িতে যাওয়ার পর থেকে। সেটা নিয়ে আজকের কাহিনী। প্রথম পর্ব শোনা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আসুন দেখি দ্বিতীয় পর্বে কি আছে। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম, সঙ্গে আছি শারমিন।
কে আছেন? শুনছেন? দরজাটা খুলুন। কে আছেন ভেতরে? দরজাটা খুলুন।
আপনি আবার আইছেন? জান বলতেছি, জান, এখানে ভয়ঙ্কর জিনিস আছে, এই ফাঁদে পড়লে আর রক্ষা নাই, ঘরে যান, ঘরে যান।
না, আমি যাব না, দরজাটা খুলে দাও, খুলে দাও বলছি। আমি তোমাকে হুকুম করছি, দরজা না খুললে আর এ বাড়িতে ঢুকতে পারবে না। এ বাড়িতে ঢোকা তোমার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে।
আমি আমি দরজা খুলতে পারবো না, দরজা চাবি আমার কাছে নাই। এই দরজা খুলতে হইলে একটা 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 ধাঁধার মিল খুঁজতে হইব, এইটুকু আমি জানি।
কিসের ধাঁধা?
আমি জানি না, আমি এর থেকে বেশি জানি না, খালি শুনছি ধাঁধা খুঁজতে হইলে প্রখর বুদ্ধি দরকার।
মানে কি? দেখি, সরো, দরজার সামনে থেকে সরো, দেখি আমি কিছু পাই কিনা।
আপনারা ভগবানের দোহাই লাগে, এই দরজা হাত দিবেন না, জানে বাঁচবেন না, জানে বাঁচবেন না।
সরো তো, সরো সামনে থেকে, সরো বলছি।
রিদি, হ্যাঁ রিদি, কি ব্যাপার, স্বপ্ন দেখছিলে নাকি তুমি? ঘুমের মধ্যে বিড়বির করে বলেই যাচ্ছ, সরো সামনে থেকে, সরো সামনে থেকে, সরো।
কখন কখন যে ঘুমিয়েছি বুঝতে পারিনি।
দেখো না, এমন বৃষ্টি শুরু হলো, আমিও আটকে গিয়েছিলাম। সে বড় কথা, ভীষণ একটা ঝামেলায় পড়েছি। ঝামেলা শেষ হতে তো মনে হয় ভালোই সময় লাগবে।
ভালোই হলো, আর কিছুদিন থাকা যাবে।
কি খুঁজছো তুমি?
আমার টর্চ লাইটটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না।
ওহো, আমি ওটা ওই যে টেবিলের ড্রয়ারে রেখেছিলাম। কেন, কি হবে এখন ওটা দিয়ে?
বাইরে যাব, মোবাইলে চার্জ নেই। তখন ঘুম থেকে উঠে কিছুই মনে পড়েনি জানো, এখন হুট করে মনে পড়েছে তখন একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, তাই দরজাটা দেখতে যাব।
মানে এই রাতের বেলায়? মাথা খারাপ হয়েছে তোমার?
রাত মানে সবে 9টা বাজে, 9টাকে তুমি রাত বলছো? চলো।
আমি যাব না, এবং তোমাকেও যেতে দেবো না, সকালে যেও।
কিসের এত ভয় বলতো? রাতের অন্ধকার নাকি ভূত প্রেত? দিনের বেলা লক্ষণ ঝামেলা করতে পারে, তাই রাতে যেতে চাইছি আর কিছু না।
দিনের আলোর সঙ্গে রাতের অন্ধকারের যে তফাৎ আছে সেটা তো মানবে নাকি? দিনের আলোতে যা অনেক সহজ এবং স্বাভাবিক, রাতের অন্ধকার সেটাকে অনেক বেশি ভয়ঙ্কর আর জটিল করে দেয়। তাছাড়া ভূত প্রেতে আমার বিশ্বাস নেই, সেটা তুমি জানো, কিন্তু এত পুরনো ঝোপঝাড়, তার উপর বৃষ্টি হচ্ছে, কত রকমের বিষাক্ত পোকামাকড় বা সাপখোপ থাকতে পারে বলো? বিপদ তার বলে কয়ে আসে না। আমরা এসেছি যে কারণে সে কাজটা ঠিকঠাক শেষ করে ফিরে যেতে চাই।
কোনো বিপদ হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তবে আমি যাবই, সে তুমি যাও আর না যাও তাতে প্রবলেম নেই। কি যাবে?
তোমার অদ্ভুত স্বপ্নটা কি বলা যাবে আমাকে? নাকি সেখানেও তোমার একরোখা জেদের বাউন্ডারি দিয়ে রেখেছ?
এখনই বলবো না, আগে ঘটনাস্থলে যাই, তারপরে দেখি পুরো ব্যাপারটা অবচেতন মনের কল্পনা নাকি কোন রহস্য গল্পের প্রাচীন আভাস।
আমি জানি তুমি প্রচুর বইপত্র পড়ো এবং স্বপ্নের হাজারটা ব্যাখ্যা তুমি আমাকে দেখাতে পারবে, কিন্তু তোমার কি মনে হচ্ছে না হুট করে তুমি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করছো?
একদমই না। কেননা একজনের কাছে যা প্রচন্ড রকমের অর্থবহ, অন্যজনের কাছে তা ভীষণ রকমের অর্থহীন, এটাই স্বাভাবিক।
আমার বিরক্ত লাগছে তোমার এই মুহূর্তের বাড়াবাড়িটা।
আসলে বাড়াবাড়ি নয়, তোমার কথা শুনছি না তো তাই রেগে যাচ্ছ।
আমি যদি তোমার সঙ্গে না আসি?
বললামই তো আমি তোমাকে জোর করছি না। আচ্ছা, সাফকাতকে নিয়ে আসলে কি ভালো হতো? দেখ কি ভাবছি, ভূত প্রেত তো আর নেই, বড় জোর দুষ্ট লোকের আনাগোনা থাকতে পারে। তবে এতদিনে তো সবাই জেনে গেছে আমরা এসেছি, কেউ হয়তো এদিকটা আসার সাহস করবে না। না, এত সাহস নিয়ে যখন এলাম তখন কিছু একটা তো পেতেই হবে। কিন্তু দেয়ালের ওপাশে নিশ্চয়ই লোকজনের বাস আছে, কেমন কথাগুলো শুনতে হচ্ছে না। আচ্ছা, সত্যি কি দরজা টরজা খোলার কোন জটিল ধাঁধা আছে? নইলে এমন অদ্ভুত স্বপ্নটা দেখলাম কেন? অবশ্য ব্যাখ্যা যা।
আপনি, আপনি আবার ওই দরজার সামনে আইছে?
ও, তুমি এখনো এখানে?
আপনি ঘরে যান, ঘরে যান কইতেছি, জায়গাটা ভালো না।
তুমি এমন খারাপ জায়গায় কেন থাকো? সরো, আমি দরজায় একটা জিনিস খুঁজতে এসছি।
দিনে আইছে
লক্ষণ, তুমি কি রাতেও এখানেই থাকো? বাড়ি যাও না,
পাহারাদার কো ডিউটি তো রাইতেই বেশি।
আরে তুমি কখন এলে? আমি অবশ্য জানতাম তুমি ঘরে একা একা বেশিক্ষণ বসে থাকতে পারবে না, টেনশন করবে।
পেয়েছো তোমার রহস্য দরজার মানে?
জি, আমি এই দরজার অনেক কিছু জানি জানো, কিন্তু রাইতে এই সমস্ত বলতে পারবো না। আপনারা ঘরে যান।
রিদি যে এতটা অস্থির হয়ে উঠেছে কেন সাফকাত বুঝতে পারছে না, আর বুঝতে পারলে ওর এই অস্থিরতা কমানোর কোন উপায় সাফকাতে জানানি। লক্ষণ সে রাতে অনেক ভয়টায় দেখালো ওদের দুজনকে। পরদিন রিদি জোর করে পুরো দরজাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, প্রচুর বৃষ্টিতে দরজার কারুকাজ কেউ যেন ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিল। অবশেষে লক্ষণের কথা আর রিদির স্বপ্নের বিষয়টা মিলিয়ে এটা বোঝা গেল ওই দরজা খুলতে হলে একটা রহস্য ধাঁধা রয়েছে। কি সেই ধাঁধা তা কেউ জানে না, রিদি শহর থেকে ম্যাগনিফাইং গ্লাস আনিয়ে দরজার পুরো কারুকাজের লতায় পাতায় সূক্ষ্ম মিহি কাজের প্রত্যেকটা অংশ আবারও ভালো করে দেখল। বারবার দেখার পর ও হাল ছেড়ে দিল এবং ঠিক করল দরজাটা ভেঙে ফেলবে। সাফকাত মাস্টার সাহেব লক্ষণ কেউ রাজি হচ্ছিল না। এরই মধ্যে রিদি আবার একই স্বপ্ন দেখল, অথচ ধাঁধাটা কি হতে পারে তার হদিশ পাচ্ছে না। তা বলে ছাড়লে তো হবে না, খোঁজার মতো করে খুঁজতে হবে। তারপর রিদি পেয়ে গেল সে অদ্ভুত স্বপ্নের অদ্ভুত মানে, অর্থাৎ দরজার নিচের একটা কারুকাজ করা বর্ডারে এমন ভাবে প্যাঁচানো একটা লেখা আছে যেটা কারো চোখেই পড়বে না, আর পড়লে লতা পাতার প্যাটার্নে কিছু বুঝতে পারবে না। ম্যাগনিফাইং গ্লাসে বড় করে প্যাঁচানো নকশার ফাঁদে লেখাটা ধরা পড়ল। লেখাটা ঢেউয়ের মতো। লেখাটা হচ্ছে, সিচিপ লড়াখে নক্ষ রক। কি মানে এ ধাঁধাটার? হঠাৎ রিদির মনে পড়ল লেখাটা উল্টো পড়ার লেখা নয় তো, আর তাতেই দুর্ভেক্ষর অক্ষরের মানেটা পরিষ্কার হয়ে গেল। এখানে লেখা আছে, পঁচিশে খেলার গোপন ঘর। পুরোনো দিনের মানুষ যেহেতু অত বেশি পড়াশোনা জানত না, কাজে এই উল্টো অক্ষরই ওদের কাছে সত্যি দুর্ভেদ্য। রিদি যতটা খুশি হয়েছিল ততটা লাভ হয়নি, কেননা দরজা খুলছিলাম। তবে এটা ঠিক মানুষের তীব্র ইচ্ছা প্রখর বুদ্ধির উদয় ঘটায়, আর হলেও তাই। বারবার কেমন যেন পাথরে পাথর ঠুকলে আগুন জ্বলে, তেমনি পঁচিশি খেলার গোপন ঘরের দরজাও খুলে গেল একদিন। রিদি ভালো করে লক্ষ্য করে দেখল দরজার চার কোনায় চারটা কড়ি আঁকা, এবং কড়ির নকশা এমন ভাবে করা যেন কড়িগুলো নবের মতো ঘোরানো যায়। এবার পঁচিশি খেলা থেকে যদি ২৫ ধরা যায়, তবে চার ২৫ এ ১০০, অর্থাৎ ১০০ বার ২৫ ২৫ করে চারটা কড়ি ঘোরালে কি হয় তা দেখতে গিয়ে ঘটল আশ্চর্য রকম সেই ঘটনা। ঠিক কত বছরের পুরনো দরজাটা ক্যাচ ক্যাচ করে দেয়াল থেকে আলাদা হয়ে নিচে নেমে গেল, তা নিজের চোখে না দেখে কেউ বিশ্বাস করবে না। রিদি মঞ্চ মুগ্ধের মতো বন্ধ দরজার পুরনো প্রাচীন সিঁড়ি ঘরে পা বাড়াল। কেউ ছিল না আশেপাশে সে সময়, এমনকি সাফকা তো জানল না কিছুই।
বাপরে, কোথায় এলাম? মনে হচ্ছে অন্ধকার কোন রাজ্য। এই যা, ঘরে তো মোবাইলটা ফেলে এসেছি। এবার না, এখানে আলো নিয়ে ঢুকতে হবে, পরে বরং আসব, দরজা তো খোলাই যাবে।
কে কে হাসছে ওখানে?
এদিকে আসো।
কে আপনি? এই অন্ধকারে কিভাবে এলেন? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না।
আরো নিচে নেমে এসো, সব দেখতে পাবে।
এত আলো কোথা থেকে আসছে? এদিকটা তো মাটির নিচের ঘর, এখানে তো এত আলো আসার কথা নয়। এ কি, সাফকাত?
আমি সাফকাতের পূর্বপুরুষ।
এটা কিভাবে সম্ভব? আপনি তো হুবহু সাফকাতের মতো দেখতে।
দীর্ঘদিন আমার আত্মা এই অন্ধকার ঘরে বড়। আমার মুক্তি চাই, নারী শরীরের তাজা গ্রাম চাই। তুমি না এলে আমার মুক্তি হতো না।
আত্মা মানে? আপনি এখান থেকে বের হতে পারেননি? আপনি কতদিন ধরে এখানে আটকে আছেন বলেন তো?
একজন আমাকে বহু আগে এখানে বন্দি করেছে। কত বছর আমি এখানে বন্দি তার সময় জানি, তবে এটা জানি আমার বংশ এতদিনে নির্বংশ হয়ে যাওয়ার কথা। কিন্তু তোমরা এসেছ, আমি বুঝতে পেরেছি।
আপনাকে আমি বাইরে নিয়ে যাব। আপনি ভাববেন না, আপনি এতদিন কিভাবে বেঁচে আছেন? আমি সত্যি সত্যি এসব দেখছি তো, নাকি কল্পনা? না না, আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে।
এই ঘরে একবার কোন নারী ঢুকলে সে আর বের হতে পারে না। আমাকে যে নারী এখানে আটকে ফেলেছে তার আত্মা শরীর সব এখানেই বন্দি।
কি বলছেন এসব? আমি বাইরে যাব, এসব কথা শুনে আমার সব মনের ভুল ভাবনা।
আমি তোমাকে এখানে এনেছি, আমার প্রেত বিদ্যার জোর এখনো আছে। দরজা খুলে গেছে, আমার আত্মার এবার মুক্তি মিলবে, তোমার রক্তপানের বল।
আমি কি সত্যি মৃত? মৃত মানুষকে তো কখনো এভাবে দেখা যায় না, এটা অসম্ভব।
আমার মৃত্যু হয়েছিল 150 বছর আগে। যে শরীরটা দেখছ সেটা অন্য একজন। আমি অসংখ্য দেহে স্থানান্তরের বিদ্যা জানি, তোমাকে শেখাবো। আমাকে মুক্ত করো, এসো এখানে এসো।
কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন, ছাড়ুন আমাকে। কেন এমন করছো সাবকার? আমাকে চেপে দাও। আমাকে চেপে দাও সাবকার।
এই দরজা, এই দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, চিরদিনের জন্য।
না না, এটা হতে পারে না। আমি এখান থেকে বের হতে চাই এক্ষুনি। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, মরে গেলেও না।
আমার প্রেত চক্রের রাজ্যে তুমি আসবে, আমি সেটা জানতাম। এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি। আর একটা খেলা বাকি, ওটা শেষ হলেই আমার আত্মার মুক্তি মিলবে। এত বছর আমি অপেক্ষা করেছি তোমাকে।
কখনো না, লক্ষণ মাতৃভাষায় কেউ কি শুনতে পাচ্ছেন? আমাকে আমি এখানে আটকা পড়েছি।
কেউ শুনবে না তোমার চিৎকার। এখানকার কোন শব্দ বাইরের পৃথিবীতে যাওয়ার কোন পথ আমি রাখি।
সরকার ঠিক আসবে আমাকে নিয়ে যেতে। আমি জানি প্রয়োজনে ওই দরজা ভাঙবে, আমাকে মুক্ত করবে।
তোমাকে মুক্ত করবে, তাই স্বপ্ন হয়।
আমি সব স্বপ্ন দেখছি, দুঃস্বপ্ন। তুমি মৃত, মৃত মানুষের কখনো জীবিত মানুষের মতো ক্ষমতা থাকে না, আমি এটা খুব ভালো করে জানি।
আমার প্রেত চক্রবিদ্যায় খুব কাজে লাগবে।
একই একই কোথায় যাচ্ছি আমি? আমি তো দরজার কাছে ছিলাম না। ওমা, কোথায় এলাম আমি? কেন এলাম? কেন ওদের কথা আমি আগে শুনিনি?
এখন সে শক্তির উপর চালিত হবে।
কখনো না, আমি মানুষ আর আমি কাউকে ভয় পাই না। আমি এখান থেকে বের হওয়ার কোন রাস্তা ঠিকই বের করে নেব।
আমি তোমাকে বের করে দেব। আমার সঙ্গে পৌঁছিসি খেলো, আসো খেলবে, এসো এসে দেখো করি। যদি তুমি জিতে যাও তোমার মুক্তি, আর যদি আমি জিতে যাই তবে তুমি আমার আত্মাকে মুক্ত করবে।
আমি ওসব করির পঁচিশি খেলা পারি না, আমাকে ছেড়ে দাও।
কোন ভয়ঙ্কর কালো জগতে রিদি চলে এসেছে ও জানে না। শত চেষ্টা করেও দরজা খুলতে পারছে না রিদি। মানুষ যখন জানে এটাই আমার শেষ ধাপ, তখন হয়তো মনের জোর হাজার গুণ বেড়ে যায়। রিদিরও তাই হল। কবে কার কোন পূর্বপুরুষের আত্মা এই পঁচিশি খেলার গোপন ঘরে বন্দী তার সঙ্গে দিব্যি ও স্বাভাবিকভাবে কথা বলছে, একটু অস্বাভাবিক লাগছে না? দীর্ঘদিন রিদি এই পঁচিশি খেলার গোপন ঘরে বন্দী। এখানে সূর্যের আলো বা রাতের চাঁদ তারা দেখা মেলে না। তাই ঘন্টা মিনিট সেকেন্ড হিসেব ওর কাছে নেই। যদি মোবাইলটা সঙ্গে আনত তাহলে হয়তো কিছু একটা আশা ছিল। সাফকাতের জন্য মন কেমন করছে, অথচ রিদি নিরুপায়। আচ্ছা, সাফকাত কি কোনো চেষ্টা করছে না? ওকে বুঝতে পারছে না রিদি দরজার ওপাশে আটকা পড়েছে। কতদিন ওই অন্ধকার কুঠুরিতে বেঁচে থাকতে পারবে জানে না। তবে এতদিন এখানে থেকে এটা জেনেছে, সাফকাতের মতো দেখতে এ পুরনো আত্মাকে এখানে তারই গোপন ঘরে বন্দী করে রেখেছে একজন মহিলা, যিনি একমাত্র নারী যে পঁচিশি খেলায় এই নরম বিশ্বাসকে হারিয়ে চিরদিনের মতো ওকে এখানে আটকে রেখেছিল। তা না হলে এই পৃথিবীর সমস্ত নারীদের এই ভয়ঙ্কর লোকটা এক এক করে শেষ করে দিত। এই পঁচিশি খেলার গোপন ঘর আসলে এই লোকটার প্রাচীন প্রেতত্ব বিদ্যার গোপন আসল ঘর ছিল। দিদি অসংখ্য বইপত্র পেল, তার সবই তন্ত্রের পুরনো পুঁথি আর অলৌকিক বিশ্বাসের উপর। যিনি এসব চর্চা করতেন তার হাতের কিছু অতীতের মন্ত্রতন্ত্রের রহস্য সূত্রও পাওয়া গেল। যেসব সূত্র দিয়ে তিনি বিভিন্ন সময়ে যেসব কাজ করতেন তার বিবরণ কাগজে নথিভুক্ত করা, যেমন বিশেষ তান্ত্রিক সাধন পদ্ধতির দ্বারা ইন্দ্রিয় গ্রাহ্য এবং ইন্দ্রিয় ব্যতীত লোকের মধ্যকারের অদেখা আবরণকে ছিন্ন করে অলৌকিক শক্তিকে আমাদের এই জগতে নিয়ে আসা হত। সঠিক নিয়মে মন্ত্র উচ্চারিত হলে যেসব মন্ত্র তরঙ্গের প্রবল ধাক্কায় অতি ইন্দ্রিয় কুয়াশাময় আবরণ ছিন্ন হয়ে যেত। আরো নানা রকম তন্ত্র সাধনা করা হতো এই প্রাচীন অন্ধকার গোপন ঘরে। প্রতি অমাবস্যায় শ্মশানের মাটি আর মৃতপোড়া দেহের নাভি দিয়ে প্রেত চক্র করা হতো, কখনো কখনো সব সাধনা আবার কখনো পিসাচ আহ্বান। এসব তন্ত্রমন্ত্রের পাওয়া অপশক্তির অপব্যবহারই করেছেন তিনি, আর তাই অসীম শক্তির শেষ অবধি পর্যন্ত পৌঁছতে পারেনি আজও। নিতান্ত সহজ সরল পুরনো বাড়ির পেছন দরজার ভিতরে যে গোপন সিঁড়িপথ রয়েছে তা নেমে গেছে পাতালের অন্ধকার গহ্বরের পেটে। ভীষণ ভয়ঙ্কর সে নিষিদ্ধ জগৎ, কিন্তু সত্যি কি রিদি সেখানে পৌঁছেছে, নাকি রিদির শরীরে আশ্রয় নিয়ে সাক্ষাতের মতো দেখতে হুবহু মুখের সে ভয়ানক আত্মা অপশক্তির আরো কাছে পৌঁছেছে, কোনটা? এদিকে সময় শুধু গড়াচ্ছে আর নতুন নতুন গল্পের ভাঁজ খুলে যাচ্ছে সাক্ষাতের সামনে। সাক্ষাত একদম দিশেহারা।
আপনারা বুঝতে পারছেন আমি কতটা অসহায় অবস্থায় দিন পাড়ি দিচ্ছি।
আমি তো বারবার সাবধান করেছিলাম আপনার স্ত্রীকে, এমনকি পুরো বিষয়টা নিয়ে যাতে মাতামাতি না হয় সেজন্য চেপে গেছি, লক্ষণকেও বলতে দেয়নি, কারণ আমি জানতাম সবটা জানলে বিপদ হতে পারে।
আপনি দয়া করে আর পুরনো কাসুন্দি ঘাটবেন না, এসব কথা লক্ষ্য বাসনা হয়ে গেছে, এখন সমাধান চাই আমার। যেভাবে পারেন দরজা ভাঙার ব্যবস্থা করেন।
কেউ নেই, কাউকে পাওয়া যাচ্ছে না, দরজা ভাঙার সাহস করছে না কেউ, কারণ গল্পটা সবার জানা। যে ওই কাজ করবে তার অবস্থা লক্ষণের বাবার ঠাকুরদার মতো।
এসব বাজে কথা বন্ধ করুন, আরো আরো টাকার অফার দিন, যদি তাতেও না হয় তবে ব্যবস্থা করুন, আবার আমি সব চেষ্টা করব।
আপনি তো কত রকম ভাবেই চেষ্টা করলেন, কোনো লাভই তো হল না। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে আপনার স্ত্রী হয়তো ওখানে যায়নি, আমরা অযথা ভুল চিন্তা করছি।
আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আমাকে আপনি কি ভাবেন বলেন তো, গাধা নাকি অন্ধ? যান, লক্ষণকে পাঠিয়ে দিন, আপনার উপর আমার আর কোনো ভরসা নেই।
আপনি রেগে যাচ্ছেন, কিন্তু রাগলেই তো সত্য মিথ্যা হয়ে যাবে না। কেউই দরজা খোলার বা ভাঙার সাহস করবে না, কারণ জেনে শুনে আজীবনে অন্ধকারে কেউ বন্দী হতে চাইবে না।
ওসব পানোয়ার গল্প, আপনারা চালু করেছেন বাড়িটা ভোগ দখলের জন্য, আমি একাই যথেষ্ট। আপনি লক্ষণকে ডাকুন, ঠিক আছে, যান, আমি ডাকছি। লক্ষণ, এই লক্ষণ!
উত্তেজিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা ঠান্ডা করুন আর একটু ভাবুন। আপনি,
আমি সব ভাবনার ঊর্ধ্বে পৌঁছে গেছি, কি জানি কি অবস্থায় আছে দিদি, বেঁচে আছে নাকি তাও জানি না।
এতটা অস্থির হবেন না আপনি, রিদি ম্যাডাম খুবই সাহসী, আর কিচ্ছু হবে না, যে কোনো পরিস্থিতি উনি ঠিকই সামলে নেবেন।
আপনি তো দেখছি ভবিষ্যৎ বক্তা, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন, জাস্ট লিভ।
আমি নানা দিকে লোক লাগিয়েছি, একটা উপায় ঠিকই বের হবে।
আপনাদের উপায়ে আমার হাতে পৌঁছাতে পৌঁছাতে আমি সব হারাবো, আমার তো সন্দেহ হচ্ছে অন্য জায়গায়। দূর দূরান্ত থেকে অচেনা লোক এখানে এসেই এই দরজার রহস্যের গল্পটা কিভাবে জানা যাচ্ছে বলেন তো? এর পেছনে কলকাছি আপনি নাড়াচ্ছেন না তো?
তাতে আমার কি লাভ বলেন তো? আমি যদি জেনে বুঝে আপনার এত বড় ক্ষতি করি তবে আমার কি ভালো হবে কোনোদিন? আমি তো ঈশ্বরে বিশ্বাস করি।
আমার কিছু ভালো লাগছে না, আমি ক্লান্ত। কেন যে আমি এখানে এসেছিলাম, কেন, ভাই? এত ভয়ঙ্কর পরিস্থিতি আমার জন্য অপেক্ষা করছিল জানলে কোনোদিন এখানে পা রাখতাম না। আপনার জন্য হয়েছে, আপনি দায়ী সবটার জন্য।
আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, ধৈর্য ধরুন একটু, যে ধৈর্য ধরতে জানে তার কাছে সবকিছুই আসে।
হ্যাঁ, সেই আশাটা যেন আমার কাজে লাগে।
আপনারা তো সবটাই খুলে খুলাম, আমি যতখানি জানি কোনো কিছু গোপন রাখি নাই, এরপরও যদি আপনি মাথা গরম করেন আমি আর কি করব।
আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমরা এসব গল্প শুরুতে কেন বলো?
দামের ভয়, সত্যি কথা হলো আমি তোমাকে কিছু শুনিনি, দেরিও
কিন্তু সবাই ভাবে আমার মাথায় দোষ, আমার তো বিশ্বাস করে না, আর করলেও দাঁড় ধারে না। যাই হোক, আপনার জন্য একটা ভালো খবর আছে, আমি একটা আন্তরিকরা পাইছি যে দরজা খুলতে রাজি হয়েছে, কিন্তু তার কিছু শর্ত আছে।
সব শর্ত আমি মেনে নেব, দরজা খুলতে বলো তুমি।
তবুও শর্তগুলো শুনেন, আর কোনোদিন এই দরজা বন্ধ করা যাইব না। আর এই দরজার ভেতর ঠিকাতান্ত্রিক একটা জিনিস নেব, কি সেই জিনিস তা কিন্তু জানতে যাওয়া যাইব না।
কোনো সমস্যা নেই, ওনার যা যা প্রয়োজন উনি নিয়ে নিক, আমি রিদিকে পেতে চাই।
ইস, কোন সময় যে দিদি দরজাটা খুললো সেটাই বুঝতে পারলাম না। প্রস্তাব পাইখানা আর খাওয়া দাওয়া ছাড়া তো আমি দরজার সামনে থেকে সরিই না।
এই তান্ত্রিক কখন আসবে বললে তুমি, বলো তো?
আগামীকাল মধ্যরাতে, কাল অমাবস্যা, তিনি এইখানে এসে আসন পাবো, এরপর বাকি কাম।
আরো একটা দিন অপেক্ষা।
ভয়ঙ্কর গল্প চলছে আজকের কুয়াশায়। আজকের গল্প শুরুটা শুরুতে একটু বলে দিয়েছি, দরজার আঁটালি কি আছে সেটা নিয়ে শুনছি এদিক পর্যন্ত। তো খুব টান টান জায়গায় আছি আমরা, শাফকাত দিদি এদেরকে নিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আমার মনে হচ্ছে এর পরের পর্বে গেলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো, আরো অনেক আসলে রহস্য উদ্ঘাটিত হবে কিনা কিছুই জানি না, কিন্তু আমি আর কথা বলতে চাইছি না, আর সরাসরি চলে যাচ্ছি একদম শেষ পর্বে, সেখান থেকে আমরা জানবো সব। আসুন তাহলে শেষ পর্ব শুনি। আপনি শুনছেন কুয়াশা এপিসোড রেডিওতে, সাথে আছি শর্মি। সম্পূর্ণ অন্ধকারে একদম একা জনমানব শূন্য এক অলৌকিক অপার্থিব আসনে বসে লক্ষণের আনা সে তান্ত্রিক কিভাবে কি করল তার কোনো কিছু জানার এক বিন্দু সুযোগও কেউ পায়নি। হাজার বছরের পুরনো দরজা এক রাতে কিভাবে খুলে গেল সেসব নিয়ে প্রশ্ন করার কোন ইচ্ছে সাফকাত বা কারো ছিল না। যাই হোক, হৃদিকে পাওয়া গেল টানা এগারো দিন পর। কিভাবে এই মেয়ে অতল অন্ধকারে গহ্বরে বেঁচেছিল সেটা জানতে চায় না সাফকাত। সব বিস্ময় আর অদ্ভুত ঘটনার পেছনে পড়ে কোনো লাভ নেই, হৃদি বেঁচে আছে, ফিরে এসেছে, এটাই অনেক বেশি পাওয়া ওর জন্য। কিন্তু কি অদ্ভুত চেহারা হয়েছে ওর, যেন কাউকেই চিনতে পারছে না, মনে হচ্ছে কোনো মৃত মানুষকে কবর থেকে তোলা হয়েছে। শুধু নিঃশ্বাসের আসা যাওয়ার অস্তিত্বটা টের পাওয়া যাচ্ছে। প্রাথমিক চিকিৎসার পর হৃদি কিছুটা সুস্থ হয়ে উঠল, তবে কারো সঙ্গে কোনো কথা বলছে না। রহস্যময় সে তান্ত্রিক ওকে এখান থেকে অন্য কোথাও সরাতে না করে গেছে অন্তত কিছুদিন। তান্ত্রিক একটা পয়সাও নেয়নি এবং রাতের অন্ধকারে কোথায় যেন চলে গেছে। ইদানিং হৃদি যেন সবসময় আঁতকে ওঠে, যেন ভয় পাচ্ছে। অবশ্য এটাই স্বাভাবিক, কি কি হয়েছে ওর সাথে কিছুই তো জানা নেই কারো। একদিন হঠাৎ সাফকাত দেখে হৃদি একা একা হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে গেল। সাফকাত এতবার জিজ্ঞেস করবার পরও কোনো উত্তর দিল না। পেছন পেছন যেতে যেতে হৃদি যেন হাওয়ায় মিলিয়ে গেল।
দিদি, এই শরীরে কোথায় যাচ্ছ তুমি? আরে কোথায় গেল বেটা? আবার একটা বিপদ বাধাবে, কি যে করি। দিদি, এ দিদি,
আমার সাথে আসেন, এদিকে আসেন, আপনার নিজের চোখে দেখা দরকার। কোথায় যাচ্ছ ওদিকে?
আরে
পুরান শ্মশান ঘাট আছে ওইটার পিছনে।
কি
ওই যে দেখেন, দেখতে পারতেছেন কিছু? আপনার স্ত্রী সব সাধনা করতেছে, মরা লাশ বসাইয়া কি সব বিড়বির করতেছে।
মাই গড, কি হচ্ছে এসব? এটা তো সত্যি রেডি, তবে আমি যা ভাবছি তা নয়। কি হয়েছে, কি হয়েছে?
ওনার শরীরে অন্য কেউ ভর করছে, খালি দেখেন দেখেন কি করে।
আমার চোখ বিশ্বাস করতে পারছে না এটা দিদি, আমি কি করবো এখন?
ঠিক শক্তি ধর, তুমি জেগে ওঠো, তুমি তৃপ্ত এই সহস্র মুক্তি, তুমি জাগ্রত হও, তোমার ইচ্ছে শক্তিকে যেন আমি মহাপ্লাবনে নিয়ে যেতে পারি, তোমার মহাতঙ্কের জয় হোক। আমি আবার ফিরে এসেছি, নতুন দেহে বন্দি করেছি আমার আত্মা, তোমার এতদিনের তন্ত্র সাধন পদ্ধতি অনুসরণ করে আমি আবার মুক্ত হয়েছি, আমি আবার মুক্ত হয়েছি। নিজের বন্দি আত্মাকে অন্য দেহের মধ্যে চালিত করতে পেরেছি আমি, আমাকে বৈচাসিক জগতের রাজা করে দাও, সমস্ত অশুভের চক্রের অন্ধকার অপশক্তি আমাকে দাও, এই সব দেহ আমি তোমাকে উৎসর্গ করলাম, তোমাকে উৎসর্গ করলাম, তোমাকে উৎসর্গ করলাম।
কিসব আরো মন্ত্রপাঠ করছে রিদির শরীরের বাস করা ভয়ঙ্কর সেই আত্মা, তার লক্ষণ বা সাক্ষাৎ কেউ বুঝতে পারছে না। মন্ত্রপাঠ ক্রমেই তীব্র থেকে আরো তীব্রতর হয়ে উঠল, মনে হচ্ছে মন্ত্রপাঠের তরঙ্গের সমস্ত জায়গাটা থরথর করে কাঁপছে, ভয়ানক কিছু একটা ঘটতে যাচ্ছে। ভয়ে লক্ষণ দৌড়ে পালানো, সাক্ষাতের পা যেন কেউ চিরদিনের মতো আটকে রেখেছে, এক চুলো নড়ছে না। জমাট বাঁধা অন্ধকার পরতে পরতে জমতে লাগলো, এত অন্ধকারে অলৌকিক এক আলোয় সবই দেখা যাচ্ছে। একসময় সাক্ষাৎ দেখল সব দেহটা আসলে রিদির, আর এতক্ষণ যাকে মন্ত্রপাঠ করতে দেখেছিল সে কোনো মহিলা নয়, বরং হুবহু সাক্ষাতের মতো দেখতে একজন। প্রচন্ড ভয়ে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ার ঝাপটায় এই মুহূর্তে মানুষ সাক্ষাতের শরীরের রক্ত যেন জমে গেল। কি হচ্ছে আর কি দেখছে ও দুই চোখ? রিদির নিথর শরীর বসেছিল, এবার দাঁড়িয়ে গেল। সত্যি সত্যি করছে তো নাকি সবটা দৃষ্টিবিভ্রম, স্বপ্ন, হ্যালুসিনেশন, কোনটা? রিদির শব্দেও যেন এক পৈশাচিক উল্লাসে জয়ধ্বনি করছে। সেটি কি ভয়াল ভয়ঙ্কর ছবি? না, আর সহ্য করতে পারছে না মানুষ সাক্ষাতের চোখ। সাক্ষাৎ জ্ঞান হারালো, তারপর জ্ঞান ফিরতেই দেখে সবটা যেন স্বাভাবিক, অথচ প্রচন্ড ভয় সাক্ষাৎকে ছাড়ছে না।
একি উঠছ যে
তুমি এখানে কিভাবে? আমাকে কে নিয়ে এলো ঘরে?
কি যাতা বলছ, আমার শরীরটা কিছুদিন খারাপ ছিল, এবার তো দেখছি তুমিও অসুস্থ হয়ে পড়েছ। তা গত রাতে কোথায় গিয়েছিলে? লক্ষণ তোমাকে তুলে এনে দিয়ে গেল? আচ্ছা, তোমার লক্ষণ আমাকে হঠাৎ এত ভয় পাচ্ছে কেন বলো তো?
রিদি, তুমি সত্যি সত্যি আমার সামনে আছো নাকি সবটা মায়া বলো তো? তুমি তো অন্য জগতের কেউ, আমি নিজের চোখে দেখেছি।
কি হলো তোমার হঠাৎ? হ্যাঁ, আমি মানছি আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, মানে ওই গোপন দরজাটার পেছনে পড়া আমার উচিত হয়, কিন্তু কি বলতো, ওর ভেতরে কিচ্ছু নেই, শুধু কিছু পৌরাণিক নথিপত্র আর ভাঙাচোরা আসবাবপত্র, কিছু মৃত মানুষের হাতটি আর গুলি, ব্যাস। আমি তো ভয় পাওয়ার মতো মানুষ নই, কাজেই মনের জোর আর তোমার চেষ্টায় আমি ফিরে এসেছি।
ওই গভীর আধারের কুঠুরিতে তোমার মৃত্যু হয়েছে রিদি, তুমি বুঝতে পারছ না, তোমার শরীরে অন্য কেউ বাস করে, সে দেখতে অবিকল আমার মতোই।
ওসব বাজে কথা, আর বাস্তব অবাস্তব বলে যে অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা পৃথিবীতে ঘটে তা হয়তো ঘটেছিল, কিন্তু বিশ্বাস করো তাতে তোমার হৃদির কোনো ক্ষতি হয়নি।
না না, তুমি আমার কাছে এসো রিদি, আমার ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে, আমাকে ছুঁয়ো না প্লিজ, আমি সবটা জানি, নিজের চোখে দেখেছি। আমি
ভুল দেখেছো, ভুল ভাবছ। আচ্ছা, তুমি কি ওই দরজার ভেতরে গিয়ে কোনোভাবে তান্ত্রিক পুঁথিপত্রগুলো ঘাটাঘাটি করেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, তাই তোমার এই হাল, মনটা ক্লান্ত হয়ে পড়েছে সঙ্গে শরীরও, তাই নানা রকম আজগুবি সব ধ্যান ধারণা দুর্বল মনে জায়গা পাচ্ছে, তোমার বিশ্রাম করতে হবে। বাইরে কোথাও যাবে?
না, আমি বাড়ি ফিরতে চাই, আমি যত দ্রুত সম্ভব।
কিন্তু আমি যে চাই না, আমি আরো কিছুদিন এখানে থাকবো, আমার আরো কাজ আছে।
মানে?
মানে জানি কিছু না, ওসব পরে হবে। তুমি আমাকে ভয় পাচ্ছ কেন বলো তো?
জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে একটু একা থাকতে দাও, একটু একা।
হৃদের এত বেশি স্বাভাবিক কথাবার্তা যেন শাফকাত মেনে নিতে পারছে না। তবে চোখ যেটা দেখল সেটা কি? শাফকাত রিদিকে প্রচন্ড ভয় পাচ্ছে, কেননা শাফকাতের মতো দেখতে লোকটা একটা মৃতদেহকে নিয়ে কিসব করছিল সবটা শাফকাত ঠান্ডা মাথায় দেখেছিল, তাতে কোনো ভুল নেই। তার মানে মৃত রিদি এতটা স্বাভাবিক ভাবে ওর সঙ্গে বসবাস করছে, এটাও কি সম্ভব? কেন সম্ভব নয়? কালো জাদু বা ভয়ঙ্কর কোন পৈশাচিক জগতের অনেক কিছুই তো আমরা জানি না, বুঝি না। এদিকে ভেতরে ভেতরে যতই ভয় পাক না কেন, এতদিনের চেনা জানা প্রিয় মানুষটাকে এত কাছে স্বাভাবিকভাবে দেখেও কি অবিশ্বাস কাজ করে? হয়তো করেনি, কেননা যে সম্মোহন বিদ্যায় হৃদির শরীরকে কোনো অশুভ আত্মা বধ করেছে তার নিয়ন্ত্রণেই হয়তো চলছে শাফকাত আর হৃদির জীবনের প্রতিটা মুহূর্ত। তাই নিজের স্ত্রীকে ভয়ঙ্কর সব ঘটনার মধ্য দিয়ে যেতে দেখেও সবটা যখন স্বাভাবিক তখন যেন মেনে নিতে ইচ্ছে হয় না এসব অলৌকিক জগতের জমাট বাঁধা ভয়ের দৃশ্যগুলো। কিন্তু আজ রাতে যেটা ঘটল সেটাকে কি বলবে শাফকাত? হৃদি কি তবে সত্যি বেঁচে আছে এখনো?
শাফকাত, শাফকাত ওঠো, শাফকাত ওঠো।
কি হয়েছে দিদি, তোমার চোখ এত লাল কেন? তুমি কে? হৃদি না অন্য কেউ?
আমাকে বাঁচাও, ওই প্রেতাত্মা আমাকে তীব্রভাবে টানছে, আমার শরীর ব্যবহার করে আবার ওর প্রেত চক্র শুরু করবে। ও আমাকে একবার মেরে ফেলেছে কিন্তু শরীরটাকে বন্দি করেছে, তুমি আমার এই শরীরটাকে শেষ করে দাও।
মালিক খুন, কি বলছো তুমি এসব? আমি পারবো না, ভয় হচ্ছে ভীষণ, কি করবো এখন? আমি কি করবো?
এক্ষুনি এই মুহূর্তে আমাকে মেরে ফেলো, শরীর থেকে বিদায় করে দাও ওই খারাপ আত্মাকে, তা না হলে ওই আত্মা তোমার শরীরটাও দখল করবে, আমার শরীর নিঃশেষ করে তোমার শরীরে আত্মা বন্দী করে অমর হয়ে থাকবে পৃথিবীতে।
আমি সত্যি কিছু বুঝতে পারছি না।
এসে আমার সঙ্গে চলো।
কোথায় কোথায় যাব?
ওই অন্ধকার পাতালে পঁচিশের খেলার গোপন ঘরে, ওখানে আমি মৃত পড়ে আছি ওই লোকটার শরীর হয়ে।
না না, আমি যাব না, তোমার কিছু হয়নি,
আমার হাতে খুব বেশি সময় নেই। তুমি চলো, ওখানকার সমস্ত গুহ সাধনার তন্ত্র পুঁথিপত্রগুলো আজই পড়িয়ে দাও, তা না হলে ভয়ঙ্কর শক্তিধর ওই আত্মা পৃথিবীতে আজীবন বিরাজ করবে। আমাকে মুক্তি দাও, আমার শরীরে ভীষণ যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না।
কিন্তু 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 আমি
কোনো কিন্তু না, আমাকে মেরে ফেলো।
আমার মাথা আমার মগজ টানছে, খুব লেখাচ্ছে, ওই শয়তান পিশাচ আমার শরীরটা নিয়ে আবার চক্রে বসবে। আমাকে বাঁচাও শাফকাত, মেরে ফেলো।
রিদি, হ্যাঁ রিদি, এটা তো আমি, আমার শরীর, আমার মুখ
আমায় টানছে অনেক দূর থেকে, নরকের অতল গহ্বর থেকে। আমি আর পারছি না, নিজের মৃত শরীরটাকে ধরে রাখতে পারছি না, দেহ সীমার বাইরে ভয়ঙ্কর প্রলয় শুরু হবে, আমি অভিশপ্ত আত্মার হাত থেকে মুক্তি চাই, আমি মুক্তি চাই। আমার কি মুক্তি নাই? মুক্তি নাই,
কি করব, কি করব? আমি
এই শরীরটা ধ্বংস করো, ধ্বংস কর।
কোন আতঙ্কে আর কিসের মোহে সাফকাতের কাজটা করলো ও জানে না। নিজের চোখের সামনে রিদির মৃত শরীরের কষ্ট যেন সহ্য হচ্ছিল না। লাইসেন্স করে নিজের পিস্তলটা দিয়ে পরপর তিনটা গুলি করে ওর অভিশপ্ত দেহটাকে সত্যি সত্যি আবার মেরে ফেলল। মৃত্যুর পর যেন সাফকাতের রিদিকে দেখতে পেল। ও সামনে যে শরীরটা লুটিয়ে পড়ে আছে তা যেন সাফকাতেরই শরীর। গায়ে কাঁটা দিল, তবে কার মুক্তি হল? হতবাক্য সাফকাতেরই নাকি রিদির? দেহটাকে পুড়িয়ে ফেলতে বলা হয়েছে, রিদি তাই বলেছিল। লক্ষণকে সঙ্গে নিয়ে 25 খেলার গোপন ঘরের খোলা দরজার ভিতরে লাশ আর সমস্ত তন্ত্র পুঁথি পুড়িয়ে দিল সাফকাত। আর তারপরই খুঁজে পেল রিদির মৃদু। আর কোনোদিনই রিদির চেতনা ফিরে আসবে না। মুখের ভিতরটা হু করে কেঁদে উঠল যেন। ইস্ত্রি পচা গন্ধময় গলিত স্রোত যেন বেরিয়ে এলো রিদির শরীর থেকে। আর পৈশাচিক শরীরের পোড়া দুর্গন্ধে যেন এই ঘরের আতঙ্কে অস্বস্তি ছড়িয়ে দিয়েছে। আর তারপর
আপনি এত রাইতে এখানে আবার আইছেন? যান ঘরে যান, আমি পাগল ছাগল মানুষ, আমার ভয় ডর নাই আর কোনো সমস্যাও নাই। আপনি ঘরে যান, দৌড়াইবেন তো, কি হইল যান।
কোনো কিছুই আর এই পৈশাচিক শক্তির কাছ থেকে আমার আত্মা শরীরকে বাঁচাতে পারবে না।
আপনি চল্লা যান, এখান থেকে অনেক দূরে চল্লা যান।
ওই শক্তিকে আর কেউ কোনোদিন আটকাতে পারবে না, কেউ না। দূরত্ব, জাদু, এমনকি মৃত্যু, অদৃশ্য ওই শক্তি রোজ আসে আমাকে টানে। কি ভয়ঙ্কর তুমি তা জানো?
আপনি আপনি চলেন আমার লগে, চলেন
আমার কাছে। এসো না, ছেড়ো না আমাকে, তুমিও অভিশপ্ত হয়ে যাবে। পালাও এখান থেকে লক্ষণ, পালাও পালাও।
সে রাতে লক্ষণ কি দেখেছিল তা জানা যায়নি, কেননা ও পলাশবাড়ি গ্রাম থেকে পালিয়েছে। আর সাফকাত অদ্ভুত সব আচরণ করে, রাতের বেলায় ঘুমায় না। প্রতি অমাবস্যায় কেউ না কেউ কে ও শরীরটাকে টেনে নিয়ে যায় ওই পুরনো দরজার ভেতরের সে অন্ধকার কোনো জগতে। কে টানে সাফকাতকে? সাফকাতের প্রাচীন আত্মা নাকি রিদির অভিশপ্ত শরীর? কেন করল রিদি এই ভুল? এই অভিশাপের দেহ আত্মাকে তো চিরদিনের জন্য বন্ধ করে রাখা হয়েছিল, তবে কেন ওকে কৌতূহলে এত বড় ভুল হয়ে গেল রিদির? সবকিছু পুড়িয়ে দেওয়ার পরও সাফকাত কোথাও যেতে পারেনি। কি ওই রহস্যতান্ত্রিক যে চুরি করেছিল কোনো গোপন তন্ত্রমন্ত্রের পুঁথি, যার অসম শক্তি দূর থেকে আজও সাফকাতকে চালিত করছে? এখনো শরীর বয়সের ভারে ভুয়ে পড়েছে, চুল দাঁড়িতে পাল ধরেছে। কতদিন কত ভারে সাফকাত এই পূর্বপুরুষের ভিটায় বন্দি আছে তা সঠিক হিসেব নিয়ে কেউ আর মাথা ঘামায় না। তবে সাফকাত এখনো পাহারা দেয় সেই অদ্ভুত কারুকাজের 25 খেলার গোপন ঘরের খোলা প্রবেশ দ্বার, কেননা সাফকাত বিশ্বাস করে হৃদের আত্মা ও শরীর এসে একদিন ওকেও নিয়ে যাবে অন্য কোনো ছায়াময় মায়াময় অন্ধকার জগতের অদ্ভুত কোনো ব্যাখ্যাতীত গল্পের কাছে, যে গল্প সবাই যতটুকু জানে তার চেয়ে অনেক বেশি অজানা হয়ে রয়ে যায় পৃথিবীতে। আর তাই সেসব অজানা জগতের খুব কাছাকাছি রয়ে যায় আমাদের প্রিয় কারো অস্পষ্ট রহস্যঘেরা মায়াময় অতীন্দ্রিয় লোক। জ্ঞাত অথবা অজ্ঞাত লোকের মাঝখানে তার সীমারেখাটা খুবই ক্ষীণ। তাই মন্ত্র তরঙ্গের ফাঁদ ছিঁড়ে প্রচন্ড আঘাতে অপার্থিব শেষ আবরণ ছিন্ন হয় যখন তখন, ঠিক তখনই সাফকাত দিদিকে দেখতে পায়। বড় ভয়ঙ্কর সে নিষিদ্ধ জগতের মোহ, সে জগতে বিচরণ এক দারুণ দুঃস্বপ্ন। তবুও সাফকাতের ভালো লাগে দিদির অচ্যুত আত্মা অথবা শরীরে বিভৎস পিচ্ছিল সে স্পর্শ সাফকাতের দেহটাকে পাঁকে পাঁকে বেঁধে ফেলে। বিবর্ণ নীল আলোর সীমার বাইরে নিচ্ছিদ্র অন্ধকারে টেনে টেনে নিয়ে যায়। এভাবেই চলছে, শরীর থেকে আত্মা নাকি আত্মার ধ্বংসে শরীরের মুক্তি হবে তা কারো জানা নেই। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা, যা এই মাত্র শেষ হয়ে গেল। আজকের গল্পের নাম তন্ত্র মন্ত্রের ফাঁদ। লিখেছেন মাকসুদা রহমান মেঘনা এবং পরিচালনা করেছেন রেহান, এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালি। আর জানিয়ে দিব আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম। রিদির চরিত্রে অভিনয় করেছে শৈনীলা, শাহকাতের চরিত্র রেহান, লক্ষণের চরিত্র আবি, মাস্টার সাহেবের চরিত্রে সেতু, বন্দি আত্মার চরিত্রেও কণ্ঠ দিয়েছেন রেহান। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ রাত 11টার খবরের পর হাজির হচ্ছি আবারও কুয়াশা এক্সপ্রেস ও কুয়াশার নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত ABC সঙ্গেই থাকবে। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.